exclusively on FusionBD.com.
অবশ্যই আবার নিশ্চয়ই ভালো আছেন, ভালো তো থাকতেই হবে, সময়টা ভালো থাকার তার কারণ হচ্ছে আমি কিন্তু হাজির হয়ে গেছি এবং থাকছি পুরোটা সময় শুধুমাত্র আপনার সাথে। অলরাইট, পুরোটা সময়তে থাকছি, এই মুহূর্তে আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8, বিট গোস অন। অফকোর্স ভালোবাসার গল্পের সাথে বিট তো চলতেই থাকবে, আপনার আমার আমাদের সবার, এবং আপনার আর আমার ভালোবাসার কথাটি চলতে থাকবে অনেক বেশি। তাই বলছি ভালোবাসার কথাগুলো লিখতে থাকবেন, কোথায় জানাবেন, কিভাবে জয়েন করবেন আনির সঙ্গে, সেটাও একটা ফ্যাক্ট। এনিওয়ে শুরুতেই বলে দিই, অন্তত আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভালোবাসা উইথ গুরু এতেশামে। পুরোটা অন্তত রাত 8:30 পর্যন্ত আছি আমরা আপনার সাথে, এবং পুরোটা সময় ভালোবাসা গল্প তো শুনবই, পাশাপাশি আপনার সাথে আমার কথাবার্তা চলতেই থাকবে। আরও একটা বার বলছি, তার কারণ হচ্ছে আপনি জানেন তো আমরা ফেসবুক লাইভে চলে আসি, শুধু যে আপনি রেডিওতে শুনছেন তা কিন্তু না, একেবারে চাইলে কিন্তু ফেসবুকেও আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, দেখতে পারেন আমাদের এখানকার এনভায়রনমেন্ট, আজকের গেস্টকে, গুরু কেমন করে কথা বলছে, কিংবা মাঝে মাঝে ছোটো ছোটো মজা আমরা কেমন করছি, কিংবা ভীষণ ইমোশনাল যে সিচুয়েশনগুলো সেটাকে আমরা কেমন করে হ্যান্ডেল করছি, সব কিছুই কিন্তু আপনি চাইলেই আমাদের সাথে এনজয় করতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন। তাই বলছি আমাদের যে ফেসবুক পেজটি আছে, অনেকক্ষণ ধরেই বলছি কিন্তু ফেসবুক পেজের অ্যাড্রেসটা কি বলেছি, বলিনি, ক্যাপিটাল এফ এম 94.8। আপনার ফেসবুক সার্চ বারে গিয়ে যদি আপনি টাইপ করেন ক্যাপিটাল এফ এম 94.8 তাহলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজটি, এবং সেখানে গিয়ে একটা লাইক দিয়ে যদি আপনি মেম্বার থাকেন পেয়ে যাবেন যাবতীয় আপডেটস। আর পাশাপাশি লাইভে ভিডিওটা যদি অনেক বেশি করে শেয়ার করেন, কত কয়েক সপ্তাহ ধরে হচ্ছে না কিন্তু তাই বলে বলছি না যে থেমে গিয়েছি, আমরা চলছি এবং সবসময় আপনার খোঁজ খবরটি কিন্তু ঠিকই রাখছি। তাই বলছি বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং অনেক বেশি শেয়ার করতে হবে, সো দ্যাট আমি খুব ইজিলি আপনাকে খুঁজে পাই। এই যে আপনার সঙ্গে কথা বলার জন্য আমার ভীষণ ইচ্ছে হচ্ছে, তাই বলছি ফেসবুক লাইভটি অনেক বেশি শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, অন্তত যারা ভালোবাসার গল্প শুনতে চায়, যারা অন্তত বিরক্ত হবে না সেই বন্ধুদেরকে ট্যাগও করতে পারেন। আপনি ভালোবাসার গল্প শুনবেন আপনার পরিবারের মানুষকে এবং আপনার বন্ধু মহলে ছড়িয়ে দিন না ভালোবাসার কথা, কারণ ভালোবাসার কথার মাঝে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিশুদ্ধ ভালোবাসার গল্প কিন্তু আমাদের নিজেদের ভেতরের যে জরা জীর্ণতাগুলো থাকে সেগুলোকেও কিন্তু মুছে দিতে পারে। তাই বলছি ভালোবাসার গল্পকে অন্তত ভালোবেসেই আমরা ছড়িয়ে দেবো সবার মাঝে, আর তাই বেশি বেশি করে আমাদের শেয়ার করতে হবে। আর হ্যাঁ, প্রতি সপ্তাহে কিন্তু আমার বন্ধুরা বলতে থাকে আমি আমার ভালোবাসার গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই, মোস্ট ওয়েলকাম, আমরা তো চাই আপনি এসে আমাদের এখানে অন্তত আপনার ভালোবাসার গল্পটি শেয়ার করেন। সেই ভালোবাসার গল্পটি শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাভ গুরু এতেশাম, আমাদের যে পেজটি রয়েছে লাভ গুরু এতেশাম, আপনার ফেসবুক সার্চ করে গিয়ে যদি আপনি টাইপ করেন লাভ গুরু এতেশাম তাহলে পেয়ে যাবেন পেজটি, এবং এই পেজে লাইক আছে 170,000-এর কাছাকাছি। তো সেই পেজে যে অন্তত আপনি ইনবক্সে আমাদেরকে আপনার ভালোবাসার স্টোরিটার ছোট্ট একটা সামারি লিখবেন, ছোট সংক্ষেপে আপনার ভালোবাসার গল্পটি লিখবেন, সাথে দিবেন আপনার ফোন নাম্বার, সো দ্যাট আপনার গল্পটা পড়ার পর যদি মনে হয় হ্যাঁ আমার বন্ধুরা এই গল্পটি শুনতে চায় এবং তাদেরকে আমরা শোনাতে চাই, তাহলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে ওভার দ্য ফোন। তো ফোন নাম্বার দিতে একেবারেই ভুল করবেন না, আর আমার সাথে গল্প চলতেই থাকবে, কারণ বলতে বলতে চলতে চলতে এটাই কিন্তু আমাদের কাজ। আমি ফিরছি আবারও, টিল দেন সাথেই থাকুন, অ্যান্ড অফকোর্স আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8।
চলতে গিয়ে মনে হয় দূর আজ তোমার নামে উড়োচিঠি পাঠিয়ে দিলাম, ওরে নিও তুমি মিলিয়ে নিও খুব যতন তা লিখেছিলাম। মেঘের চাবে আজ তোমার নামে উড়োচিঠি পাঠিয়ে দিলাম, ওরে নিও তুমি মিলিয়ে নিও খুব যতন তা লিখেছিলাম।
শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস, আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা সুজি, যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট, পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন। বসুন্ধরা সুজি, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়।
আরে ডাক্তার ভাই, যে
কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না। আগে বসো।
ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি।
সিমেন্ট কোনটা নিচ্ছ?
একটা নিলেই হলো, সবই তো এক।
হলেও তফাত কিন্তু অনেক।
মানে?
শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট, জার্মান VRN প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট।
এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার।
বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
পেশেন্ট কে, কি প্রবলেম?
প্রবলেম কি একটা, বাম্প চোখ লাফায়, জিব্বায় টেস্ট নাই, হাঁটুতে ঝিমঝিম, আবোল তাবোল স্বপ্ন দেখি, কাউকে বিশ্বাস করতে পারি না। এই গরম লাগে, এই ঠান্ডা, ঘুমের মধ্যে নাকে সেন্টের গন্ধ লাগে। ডাক্তার সাহেব এমন একটা ওষুধ দেন যাতে সব ভালো হয়ে যায়।
এক ওষুধে সব রোগের চিকিৎসা? এরকম ওষুধ আছে নাকি বাজারে?
অনেক সমস্যার একটা ওষুধ বাজারে হয়তো নেই, তবে বাজারে আছে বসুন্ধরা এলপি গ্যাস। এলপি গ্যাস নিয়ে দেশের ব্যবহারকারীদের যত কমপ্লেন আর প্রবলেম আছে, তার একমাত্র ওষুধ বসুন্ধরা এলপি গ্যাস, যাতে তারা পান সঠিক দামে সঠিক পরিমাণের গ্যাস, সর্বোচ্চ তাপ, নির্দিষ্ট সময় অন্তর সিলিন্ডার পুরো পরীক্ষা, সারা দেশে সহজে প্রাপ্তির সুবিধা আর মানসিক প্রশান্তি, সব সমস্যার এক সমাধান বসুন্ধরা এলপি গ্যাস।
তোরা থাকিস যদি ভালো, আমার ঘরটা ভরা আলো। তাই তো সন্তানের সুস্থতার জন্য সাশ্রয় বিশ্বমানের বাংলাদেশের প্রথম পোলা প্যান্ট ডায়াপার্স বসুন্ধরা ডায়াপ্যান্ট। এটি দ্রুত শোষণ ক্ষমতা সম্পন্ন ও শতভাগ লিড প্রুফ বলে শিশুকে রাখে নিরাপদ, দেয় আরাম। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য।
শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস, আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা ময়দা, যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট, পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন। বসুন্ধরা ময়দা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়।
আরে ডাক্তার ভাই, যে
কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না।
আগে বসো।
ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি।
সিমেন্ট কোনটা নিচ্ছ?
একটা নিলেই হলো, সবই তো এক।
হলেও তফাত কিন্তু অনেক।
মানে?
শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট,
জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট।
এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার।
বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
তোরা থাকিস যদি ভালো, আমার ঘরটা ভরা আলো। তাই তো সন্তানের সুস্থতার জন্য সাশ্রয় বিশ্বমানের বাংলাদেশের প্রথম পুল আপ প্যান্ট ডায়াপার্স বসুন্ধরা ডায়াপ্যান্ট। এটি দ্রুত শোষণ ক্ষমতা সম্পন্ন ও শতভাগ লিক প্রুফ বলে শিশুকে রাখে নিরাপদ, দেয় আরাম। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য।
আমি বারবার বলি যে কিছুক্ষণের মাঝেই লাইভে চলে আসবো, সে কিছুক্ষণ পার হয়ে গেছে, আমরা লাইভে চলে এসেছি এবং লাইভে চলে এসেছি তাই বলতে চাই বন্ধুদেরকে, অন্তত যারা অন্তত ওই পারে আছেন তারা প্লিজ ফেসবুকে চলে আসেন। ক্যাপিটাল FM 94.8 ইজ আওয়ার পেজ, সেই পেজটাতে চলে আসবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করতে হবে। ভিডিও শেয়ার করলে কিন্তু আপনার সাথে আমার কথা বলার একটা খুব ভালো সুযোগ হয়ে যাবে, আর ভালোবাসার গল্পগুলো অনেক বেশি ভালো তাই বন্ধু অন্তত বন্ধু মহলে হোক পরিবারে হোক সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটু বেশি করে শেয়ার করবেন, আর আপনার সাথে আমার কথা বলার সুযোগটাও কিন্তু আরও একটা বার হয়ে যাচ্ছে। তো ভালোবাসার কথা তো চলতেই থাকবে, আর আমি অনেক বেশি কথা বাড়াচ্ছি এবং কথা বলছি, আরও কথা বলতে চাই এবং বন্ধুদেরকে বলতে চাই, ফেসবুক লাইভে আরও একটা বার মনে করিয়ে দিতে চাই, চলে এসেছি ফেসবুক পেজটা www.facebook.com/capitalfm94.8, সেখানে নিশ্চয়ই আপনি এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। যদি জয়েন করে থাকেন তাহলে আমাকে অন্তত কমেন্টের মাধ্যমে জানান আপনার কথাবার্তাগুলো, সব কথাই বলতে পারেন সেইখানে, সেই কথাবার্তার মাঝখান থেকে কিন্তু বন্ধুদের সাথে আমার কথাবার্তা আদান প্রদানটা চলতেই থাকবে। অলরাইট, আর অন্তত যারা ভালোবাসার গল্প বলতে চান তাদেরকে বলতে চাই, আপনার ভালোবাসার গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের যে পেজটি রয়েছে ক্যাপিটাল এফ এম 94.8, এই পেজের পাশাপাশি অন্তত লাভ গ্রো এতেসম যে পেজটি রয়েছে সেই পেজে এসে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনবক্সে আমাকে আপনার লাভ স্টোরিটা জানাতে হবে। সেখানে ছোট্ট করে আপনার লাভ স্টোরি লিখবেন এবং সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার না দিলে কিন্তু কোনোভাবেই আমি আপনাকে রিচ করতে পারছি না। সো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে এবং সেই স্টোরিটা যদি শেয়ার করার মতো হয় তাহলে সেটা অবশ্যই বন্ধুদের সাথে আমরা শেয়ার করব। অনেক কথাবার্তাই চলতে থাকবে আমাদের সাথে, কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছেন, আমি দেখতে পাচ্ছি রূপা জয়েন করেছেন, এদিকে মাসুদকে দেখতে পাচ্ছি কানেক্টেড হয়েছেন, অন দ্য আদার হ্যান্ড আরও বেশ কিছু বন্ধু রয়েছেন, যেমন হচ্ছে মুন্নাকে দেখতে পাচ্ছি আমাদের সাথে চলে এসেছেন। তো বন্ধুরা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি ফেসবুক লাইভে চলে এসেছি এবং লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করতে হবে, বেশি করে শেয়ার না করলে আলটিমেটলি যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনাকে তো আমি খুঁজে পাবো না, সবচেয়ে বেশি যে শেয়ার করবে তাকে অন্তত খুঁজে পেয়ে তার সঙ্গে কিছুটা হলেও কিন্তু আমার কথা বলার ভীষণ আগ্রহ নিয়েই কিন্তু প্রতিদিন প্রোগ্রামটা শুরু হয়ে থাকে। তাই বন্ধুরা আসছেন আমাদের সাথে, কথাবার্তা চলতেই থাকবে পুরোটা সময়, অন্তত একটা 30 মিনিট পর্যন্ত আমরা কথাবার্তা বলছি। অলরাইট, আর লাইভে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না, কতদূর কী হচ্ছে অন্তত আমার বন্ধুরা তো আমাকে সেটা জানাবেন। আপনি কি দেখতে পাচ্ছেন আমাদেরকে লাইভে? এই মুহূর্তে আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফ এম 94.8, অ্যানি রয়েছে এবং চলছে ভালোবাসা উইথ গুরু এতেশা। আর ছোট্ট একটা ব্রেক কি আমরা নিতে পারি? হ্যাঁ, ছোট্ট একটা মিউজিক্যাল ব্রেক আমরা নিতে পারি, কিন্তু তার আগে মনে হচ্ছে কোন গানটা প্লে করা হচ্ছে, ভালো আছে ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লিখো গানটা হলে কেমন হয়? মানে এই গানটা ভীষণ ভালো লাগে, এই গানটার মাঝে এমন একটা ব্যাপার আছে কেমন জানো, অনেক দূরের মানুষকেও বলা যায় আবার ঠিক পাশের মানুষটিকেও বলা যায়, হয় কি আপনার সাথে এমন? দেখুন না। হৃদয় নীল বন্দরে আমার ভিতর ওয়েলকাম ব্যাক, আপনাকে আবারও কিন্তু আমি ওয়েলকাম করছি। আপনি এই মুহূর্তে টিউন করেছেন ক্যাপিটাল এফএম 94.8 এবং চলছে ভালোবাসা উইথ গুরু এতসম। চলবে পুরোটা সময়, অনেকক্ষণ ধরে কিন্তু ফেসবুক লাইভে চলে এসেছে এবং আমাদের ফেসবুক অ্যাড্রেসটা আরও একটাবার বলে দিতে চাই, facebook.com/capitalfm94.8। সেখানে আসলে কিন্তু আপনি আমাকে লাইভে দেখতে পাচ্ছেন, শুধু আমাকে না, গুরু চলে এসেছে এবং আমাদের আজকের গেস্ট যিনি আছেন, যিনি এত সুন্দর করে তার ভালোবাসার গল্প শোনাবেন, তিনিও চলে এসেছেন এবং সবার কথাবার্তাই কিন্তু আমাদের চলতে থাকবে। তাই বলছি বন্ধু, আপনিও চলে আসুন আমাদের ফেসবুক লাইভে, এবং শুধু চলে আসলে হবে না, সেখানে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আপনার কথাবার্তাগুলো, পাশাপাশি জানাতে হবে কি অনেক বেশি শেয়ার করতে হবে ভিডিওটা। তার কারণ হচ্ছে আপনার সাথে আমার কথা বলতে হবে না, সে কথা বলার সুযোগটা করে দেওয়ার জন্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং ভালোবাসার গল্প, বিশুদ্ধ ভালোবাসার গল্প বন্ধু মহলে পরিবারে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তো অনেক কথাবার্তাই চলতে থাকবে। আমি এদিক থেকে দেখতে পাচ্ছি যে আমার অনেক বন্ধুরাই কিন্তু আমার সাথে জয়েন করে ফেলেছেন অলরেডি। দেখা যাচ্ছে যে বৃষ্টি রয়েছেন, ওয়ামিয়া বৃষ্টি রয়েছেন, খান রাজু রয়েছেন আমাদের সাথে, নাইলা ঋতু রয়েছেন, সামিয়া রহমান মুকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন। সাউন্ডটা কি কম মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, লেট মি টেক কেয়ার, এবং টেকনিক্যাল টিমকে আমি বলে দিচ্ছি তারা অবশ্যই এই বিষয়টা টেক কেয়ার করবে, ওকে? আর যখনই ঠিকঠাক হয়ে যাবে তখনও কিন্তু অ্যানিকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে ঠিকঠাক আছে কিনা। সো আমি আর কথা না বাড়াই এই মুহূর্তে ওয়েলকাম করতে চাই গুরুকে, যার জন্য আমার বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং আমি জিজ্ঞেস করছেন গুরু কোথায়। হিয়ার ইউ গো।
ওকে, মিথ্যা কথা বলিস নাকি? বলি মিথ্যা কথা বলিস কিনা এই বিষয় নেই যে গুরু কোথায়, কারণ আমি এখন ঠিক যে মুহূর্তে আমি ফেসবুক লাইভে একটু তোর স্ক্রিনটাতে আমার প্রেজেন্সটাকে এনশিওর করবি কিনা। ওকে, দিস মি,
আমাদের মনে হচ্ছে আমি আরেকটু ফ্রেমে আসতে হবে।
আসছি, ট্রাই করতেছি, আমি দেখি
আজকে আমাদের এনভায়রনমেন্ট একটু অন্ধকারী
মনে হচ্ছে, কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ আসে কিনা দেখবার চেষ্টা। আমি কত ভিউ দিয়ে শুরু করেছিলাম সেটা আমার নলেজে আছে, আমি দেখতে চেষ্টা করছি যে আসলে কোনো চেঞ্জ আসছে কিনা। বারবার বলছিলি যে যার জন্য অপেক্ষা সে মানুষটি আসবে আসবে, এসে পড়েছে, দেখি চেঞ্জ আসে কিনা। ওকে, Here it is my sound, right?
Mm-hmm.
Chalo akash chhuye dekhi. Ekta sound jure dekhi. Chalo akash chhuye dekhi. Chalo shadhin deshtare buke bethe rakhi. Chalo karo bhalo lagay uchhoshito hoy. Chalo karo koshte hazari kori elukay gelo. Dekhe feel bhare kina. Je kotha ta bolish ashole mithya bolish kina shei proman ami dekhte chai.
I don't like.
Bar bar bolchili je যে মানুষটির জন্য অপেক্ষা, যদি সত্যি সে মানুষটির জন্য অপেক্ষা হয় তাহলে অফকোর্স যে ভিউটা এখন দেখা যাচ্ছে ডিজিটাল মিডিয়াম এত বেশি অ্যাক্টিভ এখন, সমস্ত কিছু কিন্তু বুঝতে সক্ষম সমস্ত মানুষ, তো ডিজিটাল মিডিয়ামের এই সংখ্যা দ্বিমুখী চতুর্মুখী রূপ নেওয়ার কথা, রাইট? লুকিয়ে গেলাম, দেখি পারে কিনা। চলো প্রিয়, তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায়। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হার হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে এখন আমার সাথে যুক্ত আছো ভালোবাসা উইথ গুরু ইহতেশামের আজকের আয়োজনে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি। ক্যাপিটাল এফএম 94.8 না এক্স্যাক্টলি, তুই একদম মিথ্যা বলিস নি, অলরেডি 100+। দেখি আবার লুকিয়ে যায় কি, আমি কি এক জায়গাতে আছি, লুকিয়ে যায়, দেখি আসলে চেঞ্জ হচ্ছে কিনা। তুই বারবার বলছিলি যে গুরু আপনার জন্য ওয়েট করছে, সবাই মুখে আছে কখন আপনি আসবেন, কখন তাদের সাথে দেখা হবে, তখন আপনার সাথে কথা হবে। ওকে লুকিয়ে গেলাম আবার। ওকে 538, দেখা যাক, ইট কুড বি 1000, দেন বুঝবো যে সত্যি তুই কথা বলছিলি যা বলবার চেষ্টা করছিলি। ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসো উইথ গুরু ইহতেশামের আজকের আয়োজন, সবাইকে সাথে নিয়ে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। আজকের যিনি অতিথি তিনি অলরেডি আমাদের সাথে উপস্থিত, তাকে অনেক সাথে স্বাগত জানাচ্ছি। আমরা তো প্রেমে আছি, রাইট, দুজনেই? ওকে,
হ্যাঁ, পারফেক্ট।
ওকে, আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ক্যাপিটাল এফএম। বাই দ্য ওয়ে, হিমালয় কিন্তু ফাটাই দিয়েছে
গুরু, এই ব্যাপারে আমার বলতে হয়, আমার বেশ কিছু বন্ধু আছে যাদের সাথে ফেসবুকে আমার অনেকদিন, ফেসবুকে না পার্সোনাল লাইফে অনেকদিন ধরে যোগাযোগ নেই, তারা পর্যন্ত আমাকে ফোন করে বলেছে দোস্ত শোটা জোস ছিল, ইনফ্যাক্ট ডায়ালগ পার্টটা খুব এনজয়েবল, মানে খুব এনজয় করেছে সবাই।
বলতো সব মিলিয়ে মজার ছিল সব?
অফকোর্স, আমি
আমাদের উদ্দেশ্য ছিল স্পেশালি ইন্তেজার যে প্রোগ্রাম প্রোডিউসার, সে প্ল্যান করেছিল যে প্রোগ্রামটা যেন ফানি হয়, মজার হয়, মাস্তিতে ভরা হয়। আসলে কি মাস্তি ছিল?
ভীষণ ভীষণ, একদম টপ টু বটম, আমার সেটাই মনে হয়, মানে স্টার্ট টু এন্ড।
ওকে, সো এই প্রোগ্রামের যে পরিমাণ রেসপন্স, মানুষ যেভাবে ভালোবেসেছে, মানুষ যেভাবে এই প্রোগ্রামের পাশে থেকেছে, সেটি সত্যিকার অর্থেই এটি অনেক বড় একটি পাওয়া আপনাদের কাছ থেকে। রয়্যাল আলম শুধু একটা ব্যক্তি না, এটি একটা ট্যাবু যে যেখানে মানুষ তার ভালোবাসার কথা অনায়াসে বলেছে আপনাদের কাছে। ওকে, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে তোমাকে, এবং আমরা প্রতি প্রোগ্রামে একজন গেস্টের জন্য মুখিয়ে থাকি যার জীবনের কথা শুনতে চেষ্টা করি আমরা, তো আমি আর সময় নিব না, আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আরেক দফায় ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু ইহতেশামের আজকের আয়োজনে। কি নাম তোমার?
আমার নাম অনিক মাহমুদ রাসেল, আমি সাভার থেকে এসেছি ক্যাপিটাল এফএম। আসলে আমি গত প্রোগ্রামে হিরো আলমের প্রোগ্রামটা শুনতেছিলাম, বাট অনেক এনজয় করছি, বাট এটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা এসএমএস করি, করার পর আরেকবার যখন এই অ্যানি আপু যখন আবার বলল যে এইভাবে আসার জন্য, তখন আমি চিন্তা করলাম যাক আমি একটা এসএমএস করে দেখি, দেন আমি করে তারপর আমার ফোন নাম্বারটা আমি ভুল দিয়ে দিয়েছিলাম, পরে ভাইয়া আমাকে
ফেসবুকে নক করে,
হ্যাঁ ফেসবুকে গুরু নক করার পরে তারপরে আমি নাম্বারটা ভুল ছিল, তারপরে আবার আমার নাম্বারটা চাইলো, আমি আবার রিটার্ন করে আবার নতুন করে দিলাম।
থ্যাংক ইউ। আমরা আসলেই চেষ্টা করছি, যে অনেকেই বলছে যে সব জায়গা থেকে লাইট অনেক কম দেখাচ্ছে, ওই পাগলরা বুঝছে না যে এমনি তো কালো মানুষ আমি, আজকে সাদা গেঞ্জি পরার কারণে আমাকে অনেক বেশি কালো দেখাচ্ছে। ওরা ভাবছে যে লাইটের কারণে এই প্রবলেম, আসলে লাইটের কারণে প্রবলেম না, আমার সাদা রঙের টি শার্ট পরার জন্য হয়তো অনেক বেশি কালো দেখাচ্ছে, বাট সাউন্ড ক্লিয়ার সো ফার, রাইট? তোমার জীবনের কথা শুনবো, তুমি বলছিলে তোমার কাছে কি সবকিছু মিলে এনজয়েবল মনে হয়েছে কিনা, মাস্তিতে ভরা দারুণ সবকিছু মিলিয়ে ভালো লাগার ওই ব্যাপারটা ছিল কিনা গত অনুষ্ঠানে?
হ্যাঁ, আমার খুবই ব্যাপারটা এনজয় করছি এবং হিরো আলম ছিল তো এই জন্য বেশি এনজয়
করছি। কি মনে হয়েছে বলো তো হিরো আলমের সাথে যে আমার কনভারসেশন, তোমার কাছে কি ধরনের ফিল তৈরি?
এটা আমার কাছে মনে হয়েছে ভারী এনজয়মেন্ট একটা মোমেন্ট ছিল, কারণ আপনাকে আমি লাইভে যখন দেখছি কখনো এরকম এনজয়মেন্ট দেখিনি, মানে ফানি তারপর সবকিছু মিলে খুব ভালো লাগছে ব্যাপারটা।
বাট তোমার কাছে কি মনে হয়েছে বা কোনো কারণে স্বপ্ন কি তুমি এরকম মনে হয়েছে যে আমাদেরকেও হিরো আলমের মতো মানুষ হওয়া উচিত, হিরো আলম যা করে তাই করা উচিত, এই ধরনের ফিল কি তোমার মনে
হয়? আমার কাছে মনে হয়েছে হিরো আলম জিরো থেকে হিরো, বাট এটা ঠিক আছে, বাট তার কিছু জিনিস আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে, যে সে কিছু ভিডিও বানায় এখানে যে
সেগুলো কি আমাদের প্রোগ্রামে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে?
হ্যাঁ, সেটা আপনার প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। দেন আপনি ওকে একটা প্রশ্ন করছিলেন যে তুমি এখানে এই প্রোগ্রামে যারা নেক্সট টাইম তোমার ওই তোমার থেকে যে ওরকম দেখে কেউ উঠে আসবে,
সন্তানের রেফারেন্স দিয়ে বলেছিলেন।
হ্যাঁ হ্যাঁ, রাইট, ওইখানে আমার ও ঠিকমতো আমার মনে হয় না উত্তরটা দিতে
পারছে, না ও সরি বলছে, ও বলেছে যে আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, আমার জীবনে এরকম কাজ আর কখনোই করার চেষ্টা করব না।
জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ওই 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 প্রশ্নটা এবং দেন ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে।
ওকে, অনেক শুনবো তোমার জীবনের কথা, শুরু করি একদম শুরু থেকে। ওভার টু ইউ।
আচ্ছা, আমার একদম শুরু থেকে হলো, আসলে আমার ছোটবেলা থেকেই আমি বলতে চাচ্ছি, যারা শুনবেন আমার ছোটবেলার বেলা থেকেই পুরো ব্যাপারটি শুনবেন। আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা, আমার ছোটবেলায় যখন আমি একদম ছোট ছিলাম তখন আমার সম্পর্কে আমি আসলে কিছুই বুঝতাম না। আসলে আমার বড় হয়ে ওঠা আমার নানা বাড়িতে, আমি যখন কিছুটা বোঝা শুরু করছি আমার পুরো ব্যাপারটা হচ্ছে আমার নানা বাড়িতে বড় হওয়া। আসলে আমার বাড়িটা বলে নিই, আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল বানিরপাড়া থানা, যারা বরিশাল আছে সবাই চিনবেন। এখানে আমার নানা বাড়িতে বড় হওয়া, যারা ওখানে বড় হওয়া, দেন আমি যখন একটু আস্তে আস্তে বড় হয়ে নিজের ব্যাপারগুলো বুঝতেছিলাম তখন আমার আসলে দেখতে পেলাম যে আমার বাবা নেই, আমার বাবা নেই, আমার নানা বাড়িতে আমি বড় হয়েছি, এভাবেই বড় হওয়া। তারপর আমার মা ওভাবে আমাকে বড় করতেছে আমার নানা বাড়ি, তখন তো আসলে নিজের সম্পর্কে কিছু বুঝতাম না।
আচ্ছা, পেছনে কিছু হিরোদের সাথে পরিচয় করিয়ে দিই।
তাহলে হয়তো
আমাদের সাথে ফ্রেম শেয়ার করছেন, কিছু মানুষ নিরবিচ্ছিন্ন ভাবে আমাদেরকে হেল্প করে বিধায় আমরা আমাদের কাজগুলোকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাই। শামিম ভাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর এভরিথিং।
আচ্ছা, তারপরে আমি নানা বাড়িতে একবার বড় হচ্ছি, তারপর ক্লাস, আসলে আমি তখন কোনো স্কুলে ভর্তি হইনি গ্রামে, তখন প্রাইমারি স্কুল। ইতিমধ্যে আমার মানে যেটা মনে আছে ওখান থেকেই বলতেছি, তারপরে আমার মায়ের একটা সেকেন্ড বিয়ের জন্য আর কি তাকে আমার মায়ের মামাতো ভাই না ফুফাতো ভাই, আমার সঠিক মনে হয় ইনি আর কি একটা হয়তো প্রপোজাল আনছে নানার কাছে বলছে, ওগুলো আমি বুঝতাম।
বয়স কত তখন তোমার?
আমি স্কুলে ভর্তি হয়নি বাট বুঝতেছি কিছুটা, তখন আসলে বয়সের ব্যাপারটা তো বুঝতাম না, তখন আমি স্কুলে ভর্তি হইনি, পরে
বুঝতে পারছো?
বুঝতে পারতেছি বাট স্কুলে ভর্তি হইনি আমি
তখন। অনেক কোন রকমের ফিল কি মনের মধ্যে তৈরি হয়েছিল?
না, তখন আমি আসলে ফিল বলতে কিছুই বুঝি না,
মায়ের বিয়ে হচ্ছে,
হ্যাঁ এটাও আমি বুঝি না
একেবারে না,
না দেন আমার তখন আমি এরকম উপজেলা আসলো, তারপর মায়ের বিয়ে দিচ্ছে ওই বাড়িতে নিয়ে, ওই মামার আমার মামা যে মায়ের ফুফাতো ভাই ওনার বাড়িতে, তখন ওখানে বিয়ে দেওয়ার পরে ওখানে দিচ্ছে, লাস্টে যখন আমার মা চলে যায়, আমার যেটা মনে আসছে ওইটাই বলতেছি, তখন আমি খুব কান্না করতেছিলাম,
মা
চলে যাচ্ছে আমাকে রেখে।
একমাত্র ছেলে তুমি তখন?
হ্যাঁ আমি একমাত্র,
আর কেউ তো
না, আমার বোন আছে বড়,
দুই ভাই বোন।
হ্যাঁ আমরা দুই ভাই বোন,
তোমাদেরকে ছেড়ে মা
চলে যাচ্ছে। দেন আমি আমার বোন বুঝতো, কিন্তু আমি বুঝতাম না যে আমার মা চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে। আমি কান্না করতেছিলাম, আমি মায়ের সাথেই থাকবো। দেন পরে আমার সেকেন্ড ফাদার আর কি, উনি আমাকে আদর টদর করলো, খুব ভালো লোক ছিল, অনেক আদর করলো। উনি একজন অ্যাডভোকেট।
কপালে কি এরকম পরিস্থিতি জুটেছে? আমি
না কখনো,
আমার পরিস্থিতি এরকম হয়নি, অনেকেরই হয়নি। জীবনের এই রং এই রূপ অনেকেই কিন্তু কাছ থেকে দেখেন। মায়ের বা বাবার এক্স্যাক্টলি যে ছবিটা আমাদের এই দেশের পার্সপেক্টিভে যেরকম ক্যানভাসে পোর্ট্রে করা থাকে, তার সাথে কিন্তু এই ছবি সাংঘর্ষিক। অনেকদেরকে কিন্তু অনেক কষ্ট করে বড় হতে হয়, অনেকদেরকে কিন্তু বাস্তবতাকে অনেক কাছ থেকে দেখতে হয়। বাংলাদেশে চিরায়ত যে ছবি, সেখানে মা হচ্ছে ইনফিনিটি, যেখানে কোন রকমের কন্ট্রোভার্সি কোনো সুযোগ নাই, কোন রকমের কোয়েশ্চেন করার কোনো সুযোগ নাই, বাবা সমস্ত রকমের প্রশ্নের উর্ধ্বে। পৃথিবীতে অনেক খারাপ মানুষ হয়তো আছে, কিন্তু একটা খারাপ মা বা একটা খারাপ বাবা পৃথিবীতে নাই। এইভাবেই দেখে শুনে বুঝে আমরা অভ্যস্ত, বাট অনেকদেরকে হঠাৎ করে কিন্তু এরকম পরিস্থিতিতে পড়তে হয়, যেখানে তারা ভাই বোন বসে কান্নাকাটি করছে। বাস্তবতার প্রয়োজনেই হয়তো তার ভাইরা প্রয়োজন মনে করেছে, তার বোনের বিয়ে দেওয়া প্রয়োজন, বোনের বিয়ে হচ্ছে, বোন পাত্রস্থ হচ্ছে অন্য কোনো ঘরে, যাকে সৎ বাবা বা স্টেই ফাদার হিসেবে চিনতে হয় অনেকদেরকে। তোর আমার মতো 97% ছেলে বা মেয়ে এই ঘটনাগুলোকে এক্সপিরিয়েন্স করেনি কখনো সামনে থেকে, তাও প্রতিদিন কষ্ট পায় এরা, অনেক দুঃখ পায় এরা। কেউ কেউ তো এক সরস আগিয়ে আত্মহত্যাও করে ফেলে অনেক বেশি কষ্টে। এসব পরিস্থিতি যদি কাছ থেকে দেখতো, তাহলে তাদের সিচুয়েশন কি হতো জানতে বড় বেশি ইচ্ছে হয়। অনেক
তারপরে এরকম বড় হয়ে ওঠার পরে আমার তখন বাড়িতে আসতাম, মায়ের জন্য কান্না করতাম, ঘুমাইতে গেলে মায়ের জন্য কান্না করতাম।
মা চলে গেছে রাইট?
হ্যাঁ মা চলে গেছে। আচ্ছা কোথায় চলে গেছে আমি তা জানি না। দেন
বয়স কত তোমার
তখন? আমার 5 বছর হয় নাই।
বাট তুমি বুঝতে পারছো মা চলে গেছে?
হ্যাঁ।
কেন গেছে তাও জানো
না?
বাট মা গেছে,
মা চলে গেছে। মা যখন তারপর যখন মা
গান টান কিছু দিবি, বড় কষ্ট অন্যরকম মনে হচ্ছে, কিছু একটা দিয়ে তোর ওয়ার্ল্ডে যা আছে তার মধ্যে কিছু দিয়ে বুঝতে পারছো এতটুকুই যে মা চলে গেছে, কেন গেছে তাও তুমি জানো না, বা মায়ের জন্য সেই শূন্যতা সেই কষ্ট সব সময় তোমার মনের মধ্যে কাজ করছে। তখন তোমার বয়স মাত্র 5 বছর,
বোন আমার চেয়ে 2.5 বছর বড়।
ওকে, সেও তো ছোট।
হ্যাঁ
তারপর অনেক
আচ্ছা, তারপরে ওখান থেকে আমি নানির কাছে ঘুমাতাম, তখন নানি মায়ের জন্য কান্না করতাম, পরে নানি খাবার দিত। তারপর আসলে মা চলে গেলে আমি খেলাধুলা করতেছি, ময়লা বা ওরকম ভাবে হয়তো কি আমি মনে নেই, কে পরিষ্কার করছে
আমাকে নেওয়া
তখন এটা আমার মনে ছিল না।
কতদিন মায়ের সাথে দেখা হয় না?
তারপর এরকম করতে করতে 3 মাস না 4 মাস পর ওই মামা আর আমার নানা নিয়ে ঢাকা আসে। ঢাকা ওটা কোথায় আমি পরে শুনছি, এটা হয়েছে আপনার সাইদাবাদের ওদিকে।
কি ধরনের
বাসায়? ওখানে আম্মা ওখানে থাকে, ওখানে আমাকে নিয়ে আসছে ফার্স্ট
টাইম,
চার পাঁচ মাস পরে।
কি দেখলে এসে?
এসে দেখি মা আছে, আমি খুব হাসি খুশি মায়ের সাথে দুষ্টামি, আমার এটা ভুল মনে আছে। দিনের কথা মনে নেই, যখন ঘুমাতে গেছি ওইটি আমার মনে আছে, যখন ঘুমাতে গেছি তখন আর কি আমার এখন ওই বাবা ওনার সাথে ঘুমাবে আর কি, এখন আমার নানা, এখন নানা আমাকে নিয়ে বলতেছে তুই আমার সাথে ওখানে ঘুমা। আমি খুব চিল্লাচিল্লি করতেছিলাম পাশের, আমি যাব, বাট মানুষ অনেক পাশে, আমি অনেক চিল্লাইতেছিলাম, গ্রামের ছেলেরা যেরকম আর কি করে, ওই জিনিসটাই ছিল আমার ভিতরে, আমি তো বুঝতাম না স্মার্টনেস কি
বুঝবা তুমি সাড়ে পাঁচ বছরে, তখন তোমার বোঝার কথা না, বোঝা উচিত না সাড়ে পাঁচ বছর,
তখন আমি বকাবাজি করছি, যাই হোক এরকম করছি আমার মনে আছে।
কত বয়স? সাড়ে পাঁচ বছর,
তখন আমি বকাবাজি করছি। তারপরে এরকম করার পর কোনো ভাবে রামনায় আম্মু নিয়ে ঘুমাইছে, পরে সকালে দেখি আমি নানার কাছে, আর মনে নেই আমার, পরে ঘুম থেকে উঠে দেখি নানার কাছে আছি আমি। তারপর সকাল হয়েছে, ওই রকম চলতেছে, এরকম ঢাকা প্রায় 10 থেকে 15 দিন ছিলাম। তারপরে আমি যাওয়ার টাইমে, আমি যাব না, তখন নানা আমাকে জোর করে ওই মামা নিয়ে গেল গ্রামে। গ্রামে নেওয়ার পরে আমাকে স্কুলে ভর্তি করাইলো ক্লাস ওয়ানে। তখন ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার পর স্কুলে যাচ্ছি, আসলে পড়াশোনা কি আমি কিছুই বুঝতাম না, মানে লিখতেই পারতাম না, কারণ মা ছিল না হয়তো, এই জন্যই কিছু লিখতে পারতাম না। এরকম করতে করতে স্কুলে যাইতাম আসতাম, পরে আমার মামা ছিল, আমার নজরুল মামা, খুব ভালো মানুষ, উনি আমাকে পড়াশোনা করাইতো, বাট প্রচণ্ড রাগী। এরকম করতে করতে আমি ওয়ানে পড়ছি, আমার মনে আছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, দুষ্টামি দুষ্টামি সেরা ছিলাম আমি, সবার মধ্যে আমি দুষ্টামি। তখন আমাকে মানুষ বলতো, আমার মনে আছে, যে মা নাই দেখে এরকম, বাবা নাই দেখে ওই রকম। তখন আমার কাছে কেমন যেন লাগতো, আমি বুঝতাম না। তারপর এরকম আবার স্কুলে একদিন গেলে 5 দিন যেতাম না, এরকমই ছিল। তারপর এরকম দিন যাচ্ছে, এরকম যাচ্ছে, ঠিক মতো খাওয়া নেই, তারপর গ্রামে বরিশালে তো নদী পুকুর এগুলো খাল বিল একটু বেশি, ওগুলাই গোসল করতাম, কেউ আমাকে ওরকম দেখার মতো ছিল না আমার মনে হয়। তা মা এরকম করতে করতে কিছুদিন চলে যায়, ক্লাস ওয়ানে ওয়ানেই ছিলাম। তারপর আমার মা ঢাকা থেকে হঠাৎ করে একদিন সকালবেলা দেখি যে নৌকা করে আর কি, ওখানে তখন আমাদের ট্রলার ছিল না ভানিপার, ওখানে তো লঞ্চে গাড়িটার ছিল, আমার পরে শুনছি এটা, পরে ওখানে এসে তারপর নদীতে নানা বলতেছে তোর মা আসছে। তখন আমি খালের পাড়ে মানে দৌড় দিয়ে যাচ্ছিলাম, তখন মা ভোর কাপড়া ছিল, কালো একটা আমার মনে আছে, তখন আমাকে খুব জড়িয়ে ধরে করে দিয়েছিল। আমার ওই স্মৃতিটা এখনো মনে পড়ে, যে আমাকে জড়িয়ে ধরে অনেক চুমো খাচ্ছিল। তারপর এরকম, তারপর অনেক মিষ্টি নিয়ে আসছিল, বিস্কুট নিয়ে আসছে, এগুলো দেখে আমি আবার সব ভুলে গেছি কান্নাকাটি। অনেক মিষ্টি নিয়ে আসছিল, প্রায় 20-25 কেজি। তারপর বাড়ির সবাই খাচ্ছিল, আমি একটু পরপর মিষ্টি খাচ্ছিলাম, আর ছোট ছোট যারা আমার সাথে ছিল ওদেরকে নিয়েও খাচ্ছিলাম।
তোমাদের কারোর সাথে কি এরকম ধরনের এক্সপিরিয়েন্স কখনো হয়েছে, সকালবেলা থেকে হঠাৎ এ ধরনের ফিল কি কারো মধ্যে তৈরি হয়েছে যে যেকোনো সময় মা আমাকে ছেড়ে চলে যেতে পারে?
না, এরকম আমি তখন কোনো ফিল বুঝতাম না, মানে যখন আমি পাইছি ওইটাই মনে হয়েছে যে মা আসছে, আমি কান্নাকাটি করছি, মা আমাকে কোলে নিল, ওইটাই মনে আছে, আমার কোনো ফিল ছিল না।
যারা প্রোগ্রাম আমাদের সাথে আছো ক্যাপিটাল এফএম 94.8, যেসব ভিউয়ার্সরা আছো, প্রতি মুহূর্তে বিভিন্ন রকমের কষ্টের জন্য যারা নিজেদেরকে উপলক্ষ মানে কি বলবো, এটা তোমাদের বিলাসিতা মনে করো, যে কোনো সময় চাইলেই কষ্ট পেতে মন চায়, এ ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে যেতে চাও যারা, তারা কখনো কি ভেবে দেখেছো যে মায়ের এই সিচুয়েশনের কথা, যেভাবে অনেক চিন্তা করছিল, যেভাবে বলছিল তার মাকে ঘিরে, যে মা চাইলে তার সন্তানকে ভালোবাসতে পারে না, মা সন্তান চাইলে মায়ের কাছে যেতে পারে না, দীর্ঘ সময়ের বিরতিতে হঠাৎ মাকে আসতে হয়, তাও বোরকা পরিহিত অবস্থায়। ছোট্ট শিশুটা, নাদান শিশু, যার মধ্যে কোন রকমের চিন্তা ভাবনা করার মতো কোনো মানসিক শক্তি নাই। সে শুধু সবকিছুকে ছাড়িয়ে গিয়ে তার মায়ের ভালোবাসাকে পেতে চায়। সে মায়ের সবচেয়ে নির্ভরযোগ্য যে স্থান, সে আঁচলটাকে তার আপন করে পেতে চায়। মায়ের ঘ্রাণটাকে মনের মতো করে নিজের কাছে নিতে চায়, যার কাছে সবচেয়ে আলটিমেট ডেস্টিনেশন এই পৃথিবীর সেটা হচ্ছে মা এবং তার ভালোবাসা। কিন্তু তোমাদের কারোর সাথে কি এরকম ঘটনা ঘটেছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঘটেনি, আমার ক্ষেত্রেও ঘটেনি, ঘটেছে কিন্তু অনেকের ক্ষেত্রে। বাট আমরা কিন্তু প্রায়শই নিজের জীবন নিয়ে রিগ্রেট করি, অনেক কমপ্লেইন আমাদের নিজেদের জীবনকে নিয়ে, নিজেদেরকে নিয়ে। অনেক যখন তার জীবনের কথাগুলো বলছিল, এক্স্যাক্টলি ওই জায়গাগুলোতে নিজেকে রেখে আমি ভাববার চেষ্টা করেছিলাম, আচ্ছা যদি এমন হয় যে হঠাৎ একটা অপরিচিত মানুষের জায়গাতে আমার আমার মায়ের সাথে আমার বিছানাটাকে আমার কাছ থেকে আলাদা করে দেয়, চিনি না জানি না, যার সাথে আমার দূর দূর তার কোনো সম্পর্ক নাই, সেই মানুষটি যদি আমার মাকে উড়িয়ে নিয়ে যায় আমার বিছানা থেকে, এটা কত বড় কষ্টের, কত বড় অসম্পূর্ণতা, কত বড় লজ্জা, চিনি না জানি না, এমন একজন মানুষ আমার বিছানা থেকে আমার পৃথিবীর সবচেয়ে বড় উপলক্ষ। আমি তো প্রায় বলি যে শিশুটি আগামীকাল জন্মগ্রহণ করবে, সে যদি হঠাৎ স্রষ্টাকে প্রশ্ন করে বসে, স্রষ্টা এই পৃথিবীতে কি আমি চলবো, কিভাবে খাবো, কি সার্ভাইভ করবো কিভাবে, স্রষ্টা তাকে কানে কানে শিখিয়ে দেন একজন অ্যাঞ্জেল আছেন যিনি অফকোর্স তোমাকে সাহায্য করবে। শিশুটি তখন অসহায়ের মতো তাকে বলে, কে সে, কি নামে ডাকবো তাকে, স্রষ্টা তাকে শিখিয়ে দেন, তিনি তোমার মা, তাকে মা বলে ডাকবে। সেই পায়ের জায়গাতে কেউ কোনো রকম কম্প্রোমাইজ করতে চায় না। পৃথিবীর কোনো কর্নারতে, কি আফ্রিকান, কি আমেরিকান, কি ইউরোপিয়ান, কি এশিয়ান, কেউ চায় না যে মায়ের জায়গাতে কেউ কম্প্রোমাইজ করুক। সবাই সবার মতো ভেবেই নেয় মা দিস ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন, কেউ থাকুক আর না থাকুক অবশ্যই আমার মা আছে আমার সাথে, শি ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন, শি লাইক হ্যাভেন। পৃথিবীতে কেউ থাকুক না থাকুক, কেউ মানুক না মানুক, কেউ ভালোবাসুক না বাসুক, একজন অফকোর্স পৃথিবীতে আছে আমার জন্য, শি ইজ অলওয়েজ স্ট্যান্ড ফর মি and she is my ultimate destination, my mother. কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষের জন্য সেইভাবে ভাবারও কিন্তু উপলক্ষ নাই। অনেক যেভাবে বলছিল, ফরচুনেটলি আনফরচুনেটলি অনেকের কপালে কিন্তু এরকম কষ্ট কিন্তু এক্সপিরিয়েন্স করার প্রয়োজন পড়েনি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে নিয়ে রিগ্রেট করি। আমাদের ভাবা উচিত যে আমাদের চাইতে অনেক বেশি কষ্টে আছে অনেক মানুষ, অনেকের মতো মানুষজন, যাকেও যেও অনেক বেশি প্রখর ছিল তোমাদের মতো, অনেক শার্প ছিল, খুব আর্লিয়েস্ট থেকে তাকেও ভাবতে শুরু হয়েছে, কেন আমার মার সাথে থাকবে না, কেন আমার মাকে আমার কাছ থেকে হারাতে হবে। চার মাসের বিরতিতে যখন মায়ের সাথে দেখা হয়, তখন তার সরল মন একটা কোয়েশ্চেন তার মনের মধ্যে ঘুরে ফিরে এসেছে, কেন আমার মার সাথে থাকবে না, অফকোর্স সে আমার সাথে থাকবে, এখানে এর চাইতে বড় সত্য আর কিছু নাই, সন্তান তার মায়ের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকবে, কেন তার মাকে বোরকা পরে আসতে হবে, কেন তার মাকে লজ্জা পেতে হবে, নিজেকে লুকোতে হবে, তার সবচেয়ে বড় সম্মানের জিনিস যে সে অনেকের মতো সন্তানের মা, এই বিষয়টা লুকোনোর জন্য কোনো কিছুর কোনো প্রয়োজন নাই, সবকিছু ভুলে গিয়ে তার সন্তানটি বুকে চেপে ধরবে। বাট আনফরচুনেটলি অনেকের কপালেই কিন্তু এই জিনিসটা না ঘটলেও অনেকের সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে।
তারপরে এরকম কিছুদিন চলতেছিল, মা আছে, মা এই করতেছে, এই যে বাবা আছে, আমাকে আদর করতেছে, এরকমই, আমি ওগুলো স্পষ্ট মনে নেই যে পরবর্তীতে কি হয়েছে। পরে একদিন এরকম কিছুদিন ছিল, তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি যে মা চলে গেছে, মানে তখন কোর্স যে গাড়ি বলে আর কি, নানি বললো যে সকালে চলে গেছে, আমি জানিও না, ঘুম থেকে উঠে দেখি মা না নাই।
তোর মা গেছে সকালবেলা হঠাৎ কোনোদিন?
কখনোই না।
হঠাৎ ঘুম থেকে উঠে যে খাবার দরকার মা নাই, দেখছিস না এরকম?
কখনোই দেখিনি, মা কখনো ইনফর্ম করা ছাড়া কোথাও যাননি।
আমার যায়নি, 99% ক্ষেত্রে যায়নি। যাতে চাই তারা বুঝে এর কষ্ট কতক্ষণ তীব্র, তাও আমরা কষ্ট পাই, তাও আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, তাও আমরা নিজেকে দুঃখী ভেবে অনেক বেশি নিজেকে ডিপ্রাইভ করি। ওকে অনেক, তারপর
এরকম চলতেছ, তারপর আর মনে নেই মায়ের সাথে, তখন ফোনেরও ইয়াটা ছিল না যে কথা হবে বা কি, এগুলো পরে বুঝতে পারছি হয়তো ফোন বা এরকম চলতেছে। তারপর ক্লাস টুতে উঠলাম, আবার মা আসলো। টুতে ওঠার জানুয়ারি, তখন এখন হিসাব করে পাচ্ছি তখন স্কুল ছুটি ছিল, নতুন বই দিছে। তারপর আমায় মা আসলো, তারপর আমি বলি মা আমি ক্লাস টুতে উঠছি, মা আমাকে অনেক আদর করলো, তারপর কি পারো এগুলো অনেক কিছু জিজ্ঞেস করলো এরকম। আর এরপর আমার অত কিছু মনে নেই, তারপর এই করতেছিল এরকম আবার চলে গেছে, ওটা ওরকম সকালে উঠেই চলে গেছে ভোরের গাড়িতে। পরে এরকম চলতেছে চলতেছে ক্লাস থ্রিতে উঠলাম, তারপর আমি আবার ঢাকা গেলাম, আমার মামা নিয়ে গেছিল, ছোট মামা নজরুল মামা সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে আমি ছিলাম।
কোন প্রবলেম আছে কিনা?
সাউন্ডের প্রবলেম আসলে থাকার কথা না, অন্তত আমার এখান থেকে আমি
অনেক প্লিজ করি।
তারপর আমার এরকম আমি ঢাকা আসলাম, পরে এখানে ঘুরছি, মা টাকা দিচ্ছে, দোকানে যাচ্ছি।
প্লিজ সাউন্ড বারবার কমিউনিকেট করছে, কোনো সমস্যা হওয়ার কথা না, দরকারে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কমায় দে, দেন নাও ইট ইজ ওকে।
তারপর আমি ঢাকা আসছি, ঢাকার পর সব ঘুরতেছি খেলতেছি গেটের বাইরে, আমি আমার মা বলতেছে, তখন যাত্রাবাড়ি ছিলাম, বাসা চেঞ্জ করে যাত্রাবাড়িতে গেছে। তখন আমার এটা আমি পরে বুঝতে পারছি, যাত্রাবাড়ি মাকে জিজ্ঞেস করার পর আরও দুই তিন বছর পর, দু এক বছর পরে। পরে ওখানে ছিলাম, ওখানে থাকার পরে আমি একদিন হঠাৎ করে তখন ওই ছেলেদের ধরে নিয়ে যায়, আমি যাত্রাবাড়ি দিয়ে মেইন রোডে বের হয়ে গেছিলাম। তখন আমার মা আমাকে খুঁজতেছিল যে কোথায় তুই কোথায় তুই। আমি ছোটবেলা থেকে অনেক চঞ্চলতা, আমার গ্রামের মধ্যে যদি কারো নাম বলে সবার আগে আমাকে চিনবে দুষ্টামিতে, এরকম একটা ব্যাপার ছিল যে সবাই, আমার একটু সাহস ছিল, তারপর মারামারি এগুলো গ্রামের ছেলেরা যেটা করে ওরকম ছিল, সবাই আমার হাতে মার খাইতো, এরকম একটা ব্যাপার। বাচ্চারা যারা আমার বয়সে ছিল এরকম ছিল, আমি মারতাম বা এরকম মারামারি ওরা। আবার তখন আমার তো আসলে মা ছিল না কেউ, আমি যদি মারতাম ওর বাবা মা আমাকে থাপ্পড় দিয়ে দিত বা এরকম কিছু একটা, ওগুলো আমার স্পষ্ট মনে নেই। তারপরে এরকম হওয়ার পর আমি যখন ঢাকা থ্রি থেকে যখন আসলাম, তখন এই মা টাকা দিচ্ছে, আমি দোকানে যে ওইটা কিনে গে চকলেট যেগুলো পারছিলাম খাচ্ছি এরকম নানা। তারপর নানা মামা তখন মানে কি জান চাকরি করে ঢাকা, তোমার মনে নেই। তারপর নানার সাথে আবার গ্রামে চলে গেলাম, এরকম করেই বড় হঠাৎ ক্লাস থ্রি ফোর ফাইভ এরকম পড়তেছি। তারপরে আমাকে আবার ঢাকা নিয়ে আসলো আমার বাবা, যে মা মনে কান্নাকাটি করতেছিল, পরে শুনছি যে মা কান্নাকাটি ছাড়তে আমার ছেলেকে ছাড়া আমি থাকবো না, নাহলে আমাকে দিয়ে আসো, এরকম একটা ব্যাপার আমি পরে শুনছি। পরে আমাকে কি করলো, ঢাকা নিয়ে আসলো, ঢাকা নিয়ে এসে এই বাবা এক বুকেট উনি, তখন আমি থাকি মিরপুর দুয়ে গির্জার ওখানে বড়বাগ, তখন আমাকে মণিপুর স্কুলে ভর্তি করবার জন্য অনেক ট্রাই করে। তখন আমি খুব মানে গ্রামের ভাষায় কি বলে ঘাউরা টাইপের ওরকম ছিলাম, মানে আমি কথা শুনতাম না, আমি বই পড়তে গেলে আমি পারি, আমাকে বলতেছে পড়ো, আমি চুপ করেছি পড়ি না, আমি ভর্তি হবো না, আমি গ্রামে চলে যাব। আমার তখন গ্রামে যাওয়ার খুব আগ্রহ ছিল, মায়ের সাথে থাকবো না, আমি তখন ফাইভে পড়ি, আমি গ্রামে চলে যাবো, এখানে থাকবো না। এই বই পড়তে বলতেছে বাবা নিয়ে বসাচ্ছে উনি, আমি পড়বো না, আমি বলছি না, আমি ওনাকে বাবা বলে ডাকতাম, পরে আমি পড়বো না এরকম করতেছিলাম। এরকম করার পরে এরকম মনে এখানে আমি তিন চার মাস ছিলাম, থাকার পরে আমি আবার গ্রামে চলে গেলাম, অনেক কান্নাকাটি করতেছি, মামা আসছে, মামা গ্রামে যাবে, আমি বলছি মামার সাথে আমি যাবে হোক গ্রামে যাব। তারপর ওই এক বুকেট বাবাটা বলতেছিল যে ওরে দিয়ে হবে না, ওরে দিয়ে হবে না, ওরে ও এরকমই, ওরে দেখে পড়ালেখা হবে না। পরে আমি এরকম আবার গ্রামে চলে যাই, এরকম
দেখি কাজ করতো তখন।
তখন যখনই আমি ক্লাস ফাইভে উঠছি তখন আমাকে গ্রামেই ভালো লাগে, খেলাধুলা মাঠ এগুলা ঢাকাতে তো ওগুলো নাই, আমি খেলতে পারতেছিলাম না, কারোর সাথে পরিচয় হচ্ছে, আমি তখন বরিশালে বসে কথা বলতাম, রাস্তায় খেলতে গেছি মোরেলের নেবা এরকম কথা বলছি। তখন আমার একটা ফ্রেন্ড বাসা এখন ইটা আছে কানাডা আছে, ও আমাকে ইনসাল্ট করছিল, তখন আমার ব্যাপারটা খুব মাইন্ডে লাগে।
কি বলছিল?
বলছে আরে বরিশিল্লা তুই কেমনে কথা কও, মানে আমার ভাষাটা আমাকেই আবার রিপ্লাই করছিল। পরে আমি চিন্তা করলাম আমাকে এইভাবে করে কথা বলে, আমি পরবর্তীতে যখন রাস্তায় আসি আমি চিন্তা করি আমি স্পষ্টভাবে কথা বলবো, আসলে বৈশাল অবশ্য আমার মধ্যে থাকবে না। তারপর ট্রাই করতেছিলাম, এখানে প্রায় ছয় সাত মাস ছিলাম তখন। পরে আমি
এই জিনিসটা আমার অনেক কিন্তু কমপ্লেইন আছে, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বন্ধ কর, কি করা যায় বলতো, অনেক এটা চেঞ্জ করা দরকার, একটু দাঁড়াবে আমার সাথে?
হ্যাঁ অবশ্যই।
ছেলেটা কথা মনে
আছে
একসাথে এখন? একটা বিষয় বলতো,
আমি বলতে চাচ্ছিলাম যে আমার বন্ধুরা তো অনেকেই আমাকে কমেন্ট করছে, তার মাঝখানেই হচ্ছে আমরা একটি ঘন্টার একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি, দেখা যাচ্ছে আর 20 সেকেন্ডস এর মধ্যে আমরা নতুন ঘন্টায় চলে আসব।
আমরা কিছু টেক্সট নেই, আমরা কিছু কোশ্চেন আছে,
অন্তত কিছু বন্ধুদের নাম আমার বলতেই হয়, জুয়েল হাসান, পারভেজ, আদুল ইনসান, লাভিব হাসান, এদিকে দেখতে পাচ্ছি হাফিজুর রহমান রয়েছেন, রাসেল রয়েছেন, নরিনকে দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, আর এদিকে হচ্ছে রাকিবও রয়েছেন আমাদের সাথে।
জমুনা ফিউচার পার্ক টাইম চেক,
ইটস 12 এএম। ভালোবাসা
সবাইকে ওয়েলকাম করছি একটি ব্র্যান্ড নিউ আওয়ারে, এই মুহূর্তে আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8, আমি রয়েছি চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম, এবং আমাদের সাথে আমাদের আজকের ভালোবাসা বন্ধু যে গেস্ট রয়েছেন অনিক ভাই তা আছেন, তার কথা আমরা শুনছিলাম, আর পাশাপাশি হচ্ছে আমার বন্ধুরা রয়েছেন, যেমন নাইন খান রয়েছেন, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, দক্ষিণা হাওয়াকে দেখতে পাচ্ছি, পারভেজ আছেন, কামরুল বলছেন আপু আমার মনটা ভীষণ খারাপ, কেন কি হয়েছে সেটাও তো জানাতে হবে। আচ্ছা, আখতারুজ্জামান রয়েছেন আমাদের সাথে, পাশাপাশি দেখা যাচ্ছে আমার আরও বেশ কিছু বন্ধু রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে কানেক্টেড আছেন এবং তাদের কথাবার্তা চলছে আমাদের সাথে। অলরাইট, বন্ধুদেরকে বলতে চাই ঠিক এভাবেই আপনার কথাবার্তাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আর মনে আছে তো বারবারই কিন্তু বলি আমরা ফেসবুক লাইভে রয়েছি, ক্যাপিটাল এফএম 94.8 আমাদের যে পেজটি রয়েছে সেখানে লাইভে রয়েছি, আর লাইভ ভিডিওটা অনেক বেশি শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, তাহলেই কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনার সাথে কথা বলার একটা সুযোগ আমাদের হয়ে যাবে। অসহায় কবির আছেন, তিনিও জানিয়েছেন তিনি আছেন আমাদের সাথে, আতিকুর রহমান, আই ওয়ান্ট এ গুড ফ্রেন্ড, মুসাফিরকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, আবিদ আহমেদ রয়েছেন, আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন পড়ে ফেলেছি, রাকিব রয়েছেন, ওসমান গনিকে দেখতে পাচ্ছি, লাভ ইউ গুরু অ্যান্ড আপু, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উই লাভ ইউ টু, আরিফুল ইসলাম রয়েছেন, অলরাইট, আর হাসান রয়েছেন, আমি নতুন কুয়েত থেকে রয়েছি সে কথা জানিয়েছেন, লাংকে দেখতে পাচ্ছেন তিনিও জানিয়েছেন তিনি আছেন, এদিকে হচ্ছে রিয়ানা চৌধুরী, রিয়া রয়েছেন সিলেট থেকে, শোনা যাচ্ছে না কেন, তাহলে আপনি একটা কাজ করুন আমাদের ফেসবুকে অন্তত লাইভে চলে আসুন, সেখানে আপনি শুনতে পাবেন এবং দেখতেও পারবেন, দ্যাটস আ গুড পার্ট। সাকিবকে দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, জাহেদ আল শামিমকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, আর হচ্ছে কুয়েত থেকে মাসুম রয়েছেন আমাদের সাথে, জুয়েল হাসানের কথা আমি বলেছি আর অনেকদিন থেকেই তিনি আমাদেরকে শুনছেন সেই কথাটি জানিয়েছেন, সোহান রয়েছেন, হাই আপু, মাত্র জয়েন করলাম, ওয়েলকাম ফ্রেন্ড। ইউসুফ আবদুল্লাহ রয়েছেন আমাদের সাথে। গুরু, আপনাকে অনেকদিন পর শুনলাম, প্রায় 2 বছর পর আমি তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, এবং আশা করি এরপর আপনাকে আর হারিয়ে ফেলবো না। জয় আহমেদ রয়েছেন, আর এছাড়া হচ্ছে রহমান খানকে দেখতে পাচ্ছি। আপু খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আরিফুল ইসলাম রয়েছেন, গুরু খুব সুন্দর লাগছে, ভালোবাসি তোমায়। সাজেদুল ইসলাম সবুজ রয়েছেন আমাদের সাথে, আদুল ইনসানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন। রুহুল আমিন সিদ্দিক রয়েছেন আমাদের সাথে, নাইম খান থ্যাংকস পড়ার জন্য, সে কথাটি জানিয়েছেন। হালিম ওয়াহিদ রয়েছেন, আজকে প্রথম লাইভ দেখছি গুরু, অনেক ভালো লাগছে। আর পারভেজ রয়েছেন আমাদের সাথে, কামরুলকে দেখতে পাচ্ছি। এদিকে হচ্ছে হাবিব সুমন রয়েছেন, ফয়সাল খান রয়েছেন আমাদের সাথে, আজহারুল ইসলাম রয়েছেন, সিফাতি সুলতানা, সাফিয়া সুলতানা রয়েছেন, আর হচ্ছে আব্দুল আজিজ আমাদের জানিয়েছেন তিনিও আছেন আমাদের সাথে। চন্দন দাস আছেন, তুমি যা করো তাই আমার ভালো লাগে, তুমি প্রচন্ড ঘৃণা নিয়েও যখন তাকাও তখন সেই ঘৃণাকেও মধুর মনে হয়, তিনি হচ্ছেন চন্দন দাস। আর এদিকে হুমায়ুন কবির আছেন, গুরু এবং আপকে আজকে তো আচ্ছা আজকে আছি আমরা, আপনিও আছেন আমাদের সাথে। সোহান খানকে দেখতে পাচ্ছি, লাভ ইউ গুরু অ্যান্ড আপু। আচ্ছা, নিজের কথা পড়তে গিয়ে একটু হাসি চলে আসলো। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি মোবারক সজীব, আমাদের তো স্টিল উই ক্যান্ট মুভ
ইট, একটু উপরে তুলে দেওয়া যায় না? ওকে, আমরা আছি ক্যাপিটাল এফএম 94.8। একটা কোয়েশ্চেন আমি আটকে গেছিলাম, যেখানে বলবার চেষ্টা করছিল অনেক, একটু নামাতো, ট্রাই করতে উপরে তোলার,
একটু ফিক্সড বিধায় গুরু আমার মনে হয় না, আমার
আচ্ছা
ওকে অনেক যেতে পারে।
একটা কোয়েশ্চেন ছিল শেষ মুহূর্তে, কোয়েশ্চেনটা কি ছিল?
আমি বরিশালে
ভাষায় কথা বলা,
হ্যাঁ
অনেক খুব ক্লোজলি কথা বলতে হবে।
আমি বরিশালে ভাষায় কথা বলতেছিলাম যে আমরা ওরা ক্রিকেট খেলতেছিল আর কি রাস্তার মধ্যে গলির সামনে, তখন আমি ক্রিকেট যে আমি খেলবো ঠিক আছে, তখন ও কথাটা ছিল এরকম যে রান কত, 85। একটু চাতাই তো, পরে আমি আস্তে আস্তে চিন্তা করলাম বলবো না, তারপর আস্তে আস্তে আমার এই ব্যাপারগুলো ঠিক হয়ে গেছে, এখন আমি পুরো সুন্দর করে কথা বলতে পারি। যদি সারাদিনও কথা বলি, যদি বরিশালের ভাষা ইউজ করবো না সেটা আমি পারি, মানে এটা
ওকে। বাট আমার একটা কমপ্লেইন আছে, অনেক আমার একটা অবজেকশন আছে, অনেকে পরিষ্কার দেখা যাচ্ছে তো, রাইট?
হ্যাঁ দেখতে পাচ্ছি।
আমার একটা কিন্তু অবজেকশন আছে।
জি,
অবজেকশনটা এইরকম যে আমরা চাইলেই বহু মানুষের ভালোবাসা পেতে চাই, অনেক তুমি চাও না?
অবশ্যই আমি সবসময় চাই,
অনেক চাই। অনেক সত্যি করে বলতো, যখন কোন স্মার্ট কোন মেয়ে বা বেশ কয়েকটি মেয়ে তোমার সামনে থাকে, তুমি চাও না যে তাদের অ্যাট্রাকশন পেতে?
100% চাই, এটাই সত্যি। আমার ওই পাশে শুনতে পারে
না, সম্পর্ক নষ্ট হবে না।
আচ্ছা হ্যাঁ, রিয়েলি ভালো লাগে, এটা সুন্দর জিনিস, সবারই ভালো লাগে,
এটা সহজাত, অনেক এটা সহজাত, গোটা পৃথিবী না, এটা 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 সৃষ্টির ক্যারিজমা, এইভাবেই সৃষ্টি তৈরি হয়েছে যে ছেলেরা মেয়েদের অ্যাট্রাকশন পেলে ভালো লাগবে,
রাইট?
নাহলে তো বুঝতে হবে সামথিং রং অ্যাবাউট ইউ, রাইট?
রাইট, অ্যাবসলিউটলি,
এট লিস্ট তোমার টেস্ট চেঞ্জ হয়েছে, অথবা তোমার ক্ষমতার কোনো কোনো রকমের কমতি দেখা গেছে।
আচ্ছা,
আমার ক্ষেত্রে এটা হয়, ঢাকায় ভাষা হলেও ঠিক আছে, কি করতেছো দোস্ত, ভালো আছিস নি? এটা তো এই ছিল, ওই ছিল, তুমি পারো না, তুমি তোমার টিপিক্যাল কুমিল্লা ভাষায় কথা বলো, বা আমি আমার মতো আঞ্চলিক ভাষায় কথা বলি, তাই ওদের মূল ফরম্যাটে আমরা আসতে পারছি না, কিন্তু কোনোভাবেই ওদের কাছে আমরা ছোট হতে চাই না, ওরা আমাদেরকে আন্ডারমাইন করে দেখুক, বাট কোনো একটা সার্কেলে কোনো একটি মেয়ে আমাকে খ্যাত মনে করুক, এটা কোনোভাবে দেখতে বা শুনতে বা চাইতে বা পছন্দ করতে কি কোনোভাবে পছন্দ করি আমরা
না।
তুমি কি এই কষ্ট পেয়েছ কখনো? আমি কিন্তু বহুদিন পেয়েছি অনেক। তুমি পেয়েছ কি?
না আমি এরকম পাইনি।
পাইনি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে আন্ডারমাইন করছে।
ওই ছোটবেলায় করছে, তারপর থেকে আমি ভাষাটা আসলে চলিত ভাষা যেটা, এটা আমার ভিতর থেকে এসে, এবং আমার মনে হয় আমার গ্রামের মধ্যে আমার
কেন করতে হবে বলো তো?
আমি জানি না, আমাকে সবাই চাইতে তো আমার জিনিসটা
বাধ্য হয়েছে,
বাধ্য হয়ে।
বাট চেঞ্জ কেন করতে হবে? ওরা যারা বলতো তারাও কিন্তু প্রমিত বাংলায় কথা বলতো,
কথা বলে না। আমি এরকম কথা শোনার পরে তারপর এখন আমার এগুলো কোনো প্রবলেম হয় না। এবং আমার গ্রামের মধ্যে যদি আমার বন্ধু সার্কেলের মধ্যে যদি আমি বরিশালের
কথা বলি, বোঝাই যায় না
আমি 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 কোন ডিস্ট্রিক্টের, আমি এখনো যাদের সাথে বলি কেউ বলতে পারে না,
আসলে বোঝা যায় না। বাট কেন বদলাইতে হবে? ওরা কিন্তু বদলায়নি, ওরা সংখ্যা অনেক বেশি ছিল তাই, বাট ওরা কিন্তু বদলায়নি। বাট আমরা বদলানোর চিন্তা বা চেষ্টা করেছি,
এটা ঠিক বলছেন গুরু। আসলে আমি জানি না আমি কেন বদলাইছি, আমার
না না এটাই ওদের চোখে ভালো হওয়ার জন্য চেষ্টা একটা।
কিন্তু গুরু এটা ভালো হয়ে চলে অনেক কিছু বেটার হয়েছে, মানে সবার সাথে মিশতে পারছি, তারপর মেয়ে ফ্রেন্ড সবকিছুর কাছে একটু বেটার হয়েছে।
নাইলে জান ডিয়ার, আমি যা আমি তা, যা মুই না কি বলো তোমরা তাই সই। শুদ্ধ বাংলায় কথা বলা সে অবশ্যই অনেক গুরুত্বের, অনেক গর্বের। বাট ওরা যদি না বদলায় তাহলে আমি কেন? ও অনেক অসম্ভব সুন্দর, ওর গায়ের রং ফর্সা, কারণ প্রোডাকশন হাউস ফর্সা ছিল তাই। ওর বাপ মায়ের ইন্টারাকশনটা ফর্সা টাইপের ছিল, বিদায় ফর্সা হয়েছে, রাইট? ওর বাবা মার অসম্ভব রকমের ক্ষমতার জোর, তাই ওর নামলেই ও ল্যাক্সিস গাড়ি বা মার্সিডিজ বেঞ্জ বা BMW তে মুভ করার ক্যাপাবিলিটিস রাখে। আমার সেই ক্ষমতা নাই, আমাকে সারা জীবন শুধু দেখতেই হয়েছে যে একটা ছেলে অসম্ভব রকমের অ্যাটেনশন পাচ্ছে যে কোনো একটা মেয়ের কাছে। তুমি আমি তারা গরিব আদমি মফস্বল থেকে আসা, আমরা আমাদেরকে ঠিক করতেই প্রতি মুহূর্তে ব্যস্ত থেকেছি।
গুরু একটা কথা বলবো
প্লিজ?
আপনি যখন ফার্স্ট রেডিওতে আসছেন, যে একটা অন্য গুরু ছিল, নামটা আমি ভুলে গেছি, আমি কিন্তু রেডিও টুডের যে প্রোগ্রাম তখন থেকে আমি প্রোগ্রাম শুনি। আর দেন আমি আপনি যখন ফার্স্ট আসছেন আপনি বলছেন আমার ভালো লাগতো না, ডোন্ট মাইন্ড, যে গুরু কিভাবে কথা বলে, আগে গুরুটা অনেক ভালো লাগতো। দেন আমি মাঝখানে অনেক গ্যাপ দিছি, দু মাস না তিন মাস গ্যাপ দিছি, তারপর আপনার এত ভক্ত হয়েছি যে গুরু এত সুন্দর করে কিভাবে কথা বলে, এটা কিভাবে সম্ভব, সে এত সুন্দর। দেন আপনি যে কটা FM চেঞ্জ করছেন, সরি যে কটা FM চেঞ্জ করছেন, আমি তো ওই জায়গাটি আপনার আর কোনো প্রোগ্রাম আমি শুনি না, যে এই প্রোগ্রাম শুনতে আমার ভালো লাগে, যে গুরু কি সুন্দর করে গুছিয়ে কথা বলে, এটা আসলে কিভাবে সম্ভব, সে এত সুন্দর, মানে আল্লাহ প্রদত্ত কিছু একটা, না হলে এটা কখনোই পসিবল না।
বাপ আমার জীবনে অনেক প্রশংসা পাইছি, বা তোর দেয় প্রশংসার কথা বহুকাল আমার মনে থাকবে। আই রিয়েলি মিন ইট, তোর দেয় এই প্রশংসার কথা আমার বহুকাল মনে থাকবে। মানুষ পারফর্ম করার চেষ্টা করে, আমি বেসিক্যালি আমার কলিজা এক্স্যাক্টলি হোয়াট আই অ্যাম সেটাকে আমি মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজও আমার কষ্ট হয় বা কষ্ট হয় এটা ভেবে যে ওর প্রোডাকশন হাউস ভালো, ওর বাপ মা কেউ হয়তো পার্সিয়ান, কেউ হয়তো বাঙালি, ক্রসের কারণে অনেক ফর্সা সুন্দর প্রোডাকশন তৈরি হয়েছে, বাপমার অবস্থাও ভালো, মার্সিডিজ বেঞ্জ নিচে দাঁড়ানো, তাই হয়তো অনেক সুন্দরী মেয়ে, অনেক দারুণ কেউ, যেটা আমরা স্বপ্নের মতো তাকায় দেখি, সে হয়তো তার বগল দাবা হয়ে ঘুরছে। বাট আমিও কিন্তু স্বপ্ন দেখি এই মেয়েটা আমার সাথেও কেন নাই, আমি এভাবে হাঁটবো, আমি এই ঠিক এরকমভাবে থাকবো, ও আমার পাশে সেভাবে দাঁড়াবে, কেন আমাকে পাত্তা দেয় না, কেন আমাকে পুছে না, কেন একটা বার ইগনোরেন্সের কারণে হলেও আমার দিকে তাকিয়ে দেখে না। আচ্ছা এটাও একটা মানুষ, এইভাবে হলেও তাকিয়ে দেখতে পারে, কেন দেখে না? প্রতিদিন প্রতি মুহূর্তে কেউ মানুক না মানুক অনেক এটি থাকে। একটা পুরুষ বাই বার্থ লাইক লায়নের মতো, রাইট? সে সিংহের মতো অ্যাক্ট করতে চায়, কিন্তু দুবসার দাম দেয় না কেউ, তখন সে কষ্ট তো ঠিকই পায় বাট কল্পনা করে যে কেন আমাকে দাম দেয় না, কেন আমাকে পুছে না। ওরে দেখে ওর বগল দাবা হয়ে ঘুরে, ছেঁড়া ফাটা প্যান্ট, মার্সিডিজ বেঞ্জ, দেখতে সুন্দর, ফর্সা, চুলটা সুন্দর স্পাইক করা, আর শালার বিদেশিরা তো আরো কয়েক ধাপে গিয়ে ইরানিয়ানরা, ইরানিয়ান বা ওই রকম মিডল ইস্টের কিছু লুক, সারা তেল বেচে আর বিক্রি করে, তেল তুলে আর বেচে, ওরা তো আরো কয়েকশো ধাপে গিয়ে, ওদের আশপাশে যাওয়ার কোনো সুযোগ নাই। আসবে যখন তেল তেল বিক্রি করে আসলো, তেলের গন্ধ কিন্তু গায়ে নাই, পয়জন বা সেরকম একটা এক্সক্লুসিভ পারফিউমের গন্ধ ওদের গায়ে, একদম সেই রকম দেখতে শুনতে গিয়ে ঢুকলো, সবাই অটোমেটিক ওর আশপাশে এসে ভিড়ে গেল। মেয়েটা হ্যাঁ গরিব বান্ধবী, আমারও তো মন চাই যে আমার কাছেও আমার আশপাশে আসুক, আমিও তো মূল্য আমার তো কম নাই, আমি তো ভালোবাসার ডালি সাজিয়ে বসে আছি, দু পয়সার দাম দেয় না, কেউ ঘুরেও তাকায় না, ইগনোরেন্স এর কারণে হলেও ঘুরে তাকায় না, যেও তো একটা মানুষ সে জন্য তাকায় তাও তাকায় না, অনেক কষ্ট। বা আমি বলি কি, কেউ মানুক আর না মানুক, কেউ পছন্দ করুক আর না করুক, দিস মি, শালা তিগ্রর মতো দেখতে হই, খারাপ হই, দিস মি, আই এম প্রাউড অফ ইট, আই ডোন্ট কেয়ার কেউ আমাকে ভালোবাসছে কি না বাসছে, দিস মি, অ্যান্ড অফ কোর্স আই এম প্রাউড অফ ইট, আমি গর্বিত আমার নিজেকে নিয়ে, কারণ আমি এই মুহূর্তে যদি আমি গর্বিত না হই, আমার আমার বহু জন্মের সাধনার ফসল, আমার বাপ ওই কালো বাবা যা পায়ের গোড়ালি ফাটা ছিল, মাটি আল ধরে হাঁটতো দেখে পায়ের গোড়ালি ফাটা ছিল, আই ডোন্ট কেয়ার, আমার গর্বের জায়গায় আছে, একবার না হাজারবার ওই বাপের ঘরে জন্ম নিতে চাই, কারণ এই বাপ কখনো কলার সমৃদ্ধ জামা পর্যন্ত পরেনি যে তার সন্তান যেন সুখে থাকে। যে ইটিজে ঢাকা শহরে মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন তার সন্তানকে পাঠানোর ধৃষ্টতা দেখাতো না, সে তার পকেটকে কেটে ফেলেছে, কেটে ফেলে নিজেকেই হয়তো কলা সমৃদ্ধ জামা পর্যন্ত পরেনি, বাইরে কখনো একটা দুই টাকা লাড্ডুর বেশি কোনো বিলাসিতা করেনি, সে তার সন্তানকে পাঠিয়েছে ঢাকা শহরে লেখাপড়া করানোর জন্য, যাতে করে তার সন্তান কয়েকশো কোটি টাকা মূল্যের মালিকানা সমৃদ্ধ কোনো মালিক তার সন্তান তাদের সাথে থেকে একসাথে লেখাপড়া করতে পারে, সেও যেন ফুলবাবু হয়, হাউস বিসমিল্লাহ রহমান রাহিম, তার সন্তানও যেন উঠে গিয়ে বলে ইয়া বিসমিল্লাহ রহমান রাহিম, হাউস এবার স্মার্টলি দাঁড়াও, তার সন্তান যেন বলে ইয়া স্মার্টলি দাঁড়াও, তার গায়ে যে গেও গন্ধ ছিল, তার সন্তানের গায়ে যে গেও গন্ধ না থাকে, সেই বাপ এর চাইতে মূল্যবান কিছু কি পৃথিবী থাকতে পারে, যে তার স্যাক্রিফাইসের চরম মূল্য দিয়েছে সন্তানকে ওই জায়গাতে পৌঁছেছে। অনেক এক পর্যায়ে মনে হয় কেন আমি এরকম না, আরেক পর্যায়ে এরকমও মনে হয় কেন আমি এরকম হব, আমি ব্লেসড বা আমরা ব্লেসড যে আমাদের পিছনে ধরনের কিছু স্যাক্রিফাইসও আছে, রাইট? অনেক
জি ভাই,
সত্যি অনেক, আমার এইভাবে কেউ কখনো বলেনি যে আপনাকে অপছন্দ করেছি বাট আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, ইটস ট্রু যে একটা অভ্যস্ত জীবনের মধ্যে দিয়ে চলতে,
কারণ গুরু আমি আপনাকে ফার্স্ট থেকে শুনছি, আপনি যেদিন ফার্স্ট ওই লাভগোটা চলে যাওয়ার পর যে আপনি প্রোগ্রামটা আসছেন তখন ওনার তো কত সুন্দর করে কথা বলতেছে, আপনি ওরকম বলতেছিলেন না, আমি বলতেছি গুরু এরকম করে কথা কেন বলতেছে, উনি কত সুন্দর করে আপনি শুধু লাস্টে একটু ফিনিশিং দিয়ে দিলেন বা ওরকম প্রেজেন্টেশন আপনার হচ্ছিল না, তখন আমার ভালো লাগতো না। পরবর্তীতে যে রেডিও আমার যে আস্তে আস্তে আপনি যে কি হয়ে উঠলেন মানে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না, আমি আপনার এতটাই পাগল হয়ে গেলাম,
দিস অল অ্যাবাউট মি, ওখানে কোনো ভাড়ামি ছিল না, আমার নিজেকে পোর্ট্রে করেছিলাম সেদিন ওখানে, আস্তে আস্তে আমি নিজেকে রিপ্রেজেন্ট করেছি, আমার আমার নিজেকে উপস্থাপন করেছি, আমি আমার কলিজা আমার আইডেন্টিটিকে প্লেটে করে তোর সামনে হাজির করে দিয়েছি, ভালোবাস অথবা না বাস আই ডোন্ট কেয়ার, বাট ওটা আমি ছিলাম। ওখানে কোনো পারফরমেন্স ছিল না, ওখানে কোনো প্রেজেন্টেশন ছিল না, তুই তো তুই, আমার নিজের কাছের মানুষ আমাকে সেদিন অ্যাপ্রিসিয়েট করেনি আমার পারফরমেন্স দেখে, বাট আমি বলেছিলাম যে দেখ আমি যা আমি তা, এবং দেখ এটাই সত্য, যে যেটা সঠিক যেটা সত্য মানুষ অ্যাপ্রিসিয়েট করে। যে কারণে আমি যেখানেই যাই যখনই যাই, এক সপ্তাহ সময় লাগে না ওই অনুষ্ঠানটা বিখ্যাত হতে, আজও বিনয়ের সাথে বলতেই পারি এক একটি প্রোগ্রাম 2 লাখ 2.5 লাখ, গত প্রোগ্রাম 4 লাখের উপরে ভিউ ছিল। ওয়েট না বাপ, দিস অল অ্যাবাউট মি, বাট তোর মতো করে এভাবে কেউ কোনোদিন এই এত এত পরিষ্কার ভাবে বলতে পারেনি। ইটস সো ইজি বাট ইটস সো কমিউনিকেটিং, আই এম রিয়েলি প্রাউড, আই এম রিয়েলি অনার্ড, আই এম রিয়েলি গ্রেটফুল যেভাবে এত চমৎকার ভাবে উপস্থাপন করলি তুই। শুনি তোর কথা।
আমার মনে হয় অনেকের কথা শোনার আগে আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার বন্ধুদেরকে বলতে চাই, ফেসবুক লাইভে আছি, সেটা অবশ্যই আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, সো দ্যাট অন্তত আপনার সাথে কথা বলার সুযোগটা যেন আমার হয়ে যায়। ঠিক যেমন করে হচ্ছে শিফা গত সপ্তাহে আমাদেরকে অনেক বেশি শেয়ার করেছেন, এর জন্য তাকে কিন্তু আমরা লাইনে পেয়ে গেছি।
হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ স্বাগত জানাচ্ছি তোমাকে।
হ্যালো,
হ্যাঁ স্বাগত জানাচ্ছি তোমাকে আমাদের আজকের আয়োজন ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু তে শোনার আজকের আয়োজন।
গুরু কি বলে শুরু করবো গুরু, আমি বুঝতে পারছি না যে ইন্টারজে ভাই আমাকে এত বড় সুযোগ করে দিলে, ধন্যবাদ ইন্টারজে ভাইকে, আর গুরু আপনাকে অনেক 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 ভালোবাসা
গুরু। ওকে লাভ ইউ ডিয়ার, দিস ফর ইউ। তুমি ধাতস্থ হও, ইফাকে তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যদি তুমি পারমিট করো। দুজনে মিলে অজান্তে কোন এক পথে নামি, তুমি জানো কিনা জানি না, তুমি কথা বলতে গিয়ে প্রতিবার যখন দীর্ঘ নিঃশ্বাস কথা যখন তোমার এলোমেলো হয়, কথা যখন সাজিয়ে গুছিয়ে বলতে পারো না, প্রথম মুহূর্তে যখন একটা কথা সাথে আর একটা কথা পিছিয়ে যায়, প্রতি মুহূর্তে আমি ফিল করি ভালোবাসো তুমি আমাকে, ভালোবাসি আমি তোমাকে, ভালোবাসার এই অদ্ভুত মেলবন্ধন চলতে থাকুক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তুমি জানো কি প্রতিদিন এই প্রতিদিন নিত্য নতুন রূপে সাজে তুমি আছো, তুমি আমাকে ভালোবাসো, তাই প্রকৃতি অদ্ভুত মেলবন্ধন নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, অদ্ভুত সুন্দর ভালোবাসা আমাদের নিয়ে ভাবতে চেষ্টা করেছে। দেখো এ চাঁদটা কত চমৎকার করে আমাদের মতো সেজে উঠেছে, তোমার এই ভালোবাসার এই উপাখ্যান সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাই তুমি আছো আমি আছি আর আছে মাঝখানে শুধুই ভালোবাসা। দিস ফর ইউ ডিয়ার, ভালোবাসি তোমাকে।
আর কোন দুঃখ থাকে না, এত এত স্টোরি হয়, এত সাকসেসফুল, এত কি বলবো, আজকের যে স্টোরিটা হচ্ছে এটা একটা এত বাস্তবতা হতে পারে এটাও আমি কখনো ভাবতে পারি না, যে এইভাবে একটা ভাইয়ার জীবনটা এভাবে হতে পারে।
এখন তো মনে হচ্ছে কোন রকমের টেনশনে ভোগার কোনো কারণ নেই, ইউ আর দ্য বেস্ট, তুমি আমার ভালোবাসার মানুষ, সামনের দিকে এগিয়ে যাও, আই এম ডেসপারেট উইথ ইউ ডিয়ার, ওকে। আর কোনো কিছু নিয়ে, কোনো বিষয় নিয়ে, কারো কিছু নিয়ে, কোনো রকমের কোনো নেগলিজেন্স নিয়ে নিজেকে পিছিয়ে রাখার কোনো কারণ নাই, আই এম ডেসপারেট উইথ ইউ, ইউর ভালোবাসার মানুষ তোমার, এই হতে সে আমি সবসময় তোমার কাছে আছে, তোমার পাশে আছে, শুনবার প্রয়োজন নাই, ফুল কনসেন্ট্রেশন ওভার হিয়ার, তোমাকে সর্বোচ্চ রেজাল্ট করবার চেষ্টা করতে হবে, তোমার সাথে আমি আছি, সাকসেসফুল হতে হবে, ওকে?
এত উইশ আমাকে কেউ এখন পর্যন্ত,
আমি আছি তোমার সাথে, ডেসপারেটলি আই লাভ ইউ ডিয়ার, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। যা জান, 1st ডিসেম্বর থেকে কিন্তু পাগলের মতো পরিশ্রম করতে হবে, অনেক বড় হতে হবে, বিশাল সাকসেসফুল হতে হবে, ওকে জান, ভালোবাসি তোমাকে। অপেক্ষায় থাকলাম তোমার সার্থক সফল রেজাল্টে। অনেক
তারপর এরকম ঢাকায় ছিলাম, আবার গ্রামে চলে গেলাম, 8, 9, 10 এরকম চলে গেল। ও তার এর মাঝখানে আমি যখন গ্রামে ছিলাম, আমার মামা প্রচন্ড রাগী, মানে এতটাই রাগে যেটা আসলে মানুষের মধ্যে খুব কম থাকে, 100 জনের 1000-এ একজন পাওয়া যাবে না আমার মনে হয়। সে যে কোনো কাজ আমাকে দিয়ে করাইতো, আর ভালোবাসত, কেউ যদি আমাকে মারতো সেটা প্রতিবাদ সে করতো, তার ভয়েও আমাকে কেউ কিছু বলতো না। আমি যদি বিচার দিতাম, আরেকটা মানুষ অসম্ভব ছিল কি, আমি মারামারি করলে বাচ্চাদের সাথে আমিই জিততাম, আমি কখনো বিচার দিতাম না, আমার নামেই বিচার আসতো। তারপর মাঝে মধ্যে মামার সামনে যদি ওরকম হইতো, মামা ওকে ধরে মারতো, আর মামার ভয়ে আমাকে কেউ কিছু বলতো না, মামা একটু রাগি টেপে তো সবাই একটু ওনাকে ই করে। আর মামা দেখতো অনেক সুদর্শন, অনেক সুন্দর আর কি, মামার এখন অনেক বয়স হয়ে গেছে। ওই মামা আমাকে দিয়ে অনেক কাজ করাইতো, জমিতে কাজ করাইতো, আমি মাশাল্লাহ যে কোনো কাজই করতে পারি, আমাকে দেখে হয়তো মনে হবে না, আমি যে কোনো কাজই করতে পারি, জমিতে কাজ হোক, ধান লাগানো হোক, আর মাটি কোপানো হোক, এভরিথিং অল ওয়ান আমার দ্বারা সম্ভব, আমি এরকম করছি, মামা করাইছে, এই বিধে আমি শিখে নিছি। আর মামা ভুল হইলে অনেক মারতো, মানে প্রচণ্ড মারা মারতো, মনে করেন এরকমও মারতো, পিঠে একদম অস্থির করে ফেলতো। সেটা আসলে আমিও ওরকম ভাবে বুঝতাম না, দেন এরকম করে আসলে বড় হওয়া, মামা আমাকে অনেক মারধর করতো, কিন্তু মামা ভালো, এটা বলবো এখনো, কেন ওই মায়ের কারণেই আমি অনেক কিছু শিখতে পারছি, আমি অনেক কাজ শিখছি তার কাছ থেকে। এরকম করার পরে পরে মা একবার ঢাকা গেল, গ্রামে আসলো, আমি বললাম আমি থাকবো না, ঢাকা চলে যাব। তখন আমার মা আমাকে ঢাকা নিয়ে আসে, ঢাকা নিয়ে আসার পরে এখানে আমি থাকি প্রায় 1 বছরের মতো, এরকম করে খেলাধুলা করি। আমার মণিপুর স্কুলে তখনও ভর্তি করার জন্য অনেক ট্রাই করছে, আমি তখন বলছি যে না, আমি পড়াশোনা করবো না, আমি ক্রিকেট খেলায় খুব পারদর্শী ছিলাম, আমি যদি বল করতাম সবাই বলতাম গ্রামের ভাষায় পাঠা বলে আর কি ডাকতো, আমার
ছিল
অনেক প্রচুর স্পিড ছিল, আমি মানে আমাকে সবাই চিনত, আমি মাঠে খেললে 2 নম্বর স্টেডিয়ামের যে আউটডোর ছিল, এখন তো আউটডোর করে দিয়েছে, ওইখানে ওই মাঠে খেলতাম, আমাকে সবাই চিনত, আমাকে সবাই চিনত যে আমি ওখানে খেলতাম, মোটামুটি আমাকে সবাই চিনত, আমি ভালো স্পিডে বল করতাম। এরকম করে আসলে জীবনটাকে এরকম করে পার করা, পড়াশোনা মোটামুটি করছি, ওখান থেকে আস্তে আস্তে বড় হয়ে এখানেই আসছি, দেন তারপরে এরকম করার পরে আমাকে বললো ওকে দিয়ে পড়াশোনা হবে না, পড়াশোনা চালাচ্ছি। তারপর অনেক বড় হয়ে গেলাম, এরকম বন্ধু বান্ধবের সাথে চলতেছি, তখন এইরকম করে চলার পরে আর কি আবার গ্রামে চলে গেছিলাম, মাঝখানে আবার চলে যেয়ে ওখানে প্রায় 1 বছর ছিলাম, থাকার পরে আবার ঢাকাতে আসছি। আবার ঢাকাতে আসার পরে আমার ঢাকাতে আসার পর ও এই মাঝখানে আমি যখন গ্রামে ছিলাম, আমার বোনের আবার বিয়ে হয়েছে, আমাকে ব্যাপারটা এরকম হয়েছে, আমাকে কোনো খবর দেওয়া হয়নি, কোনো জানানো হয়নি, আমার বোনের বিয়ে হচ্ছে, মানুষ গ্রামে কত মজা করে, আমি মজা করবো, কিন্তু আমাকে ব্যাপারটা জানানো হলো না। পরে হঠাৎ করে ওর শ্বশুর আর কি আমাদের বাড়ি গেছে, নানা বাড়িতে, আমরা যে বলতেছে তুমি আমার সাথে যাবা, নানার সাথে কি কথা হয়েছে আমি যাই না, যাবা, তোমার বোন আসছে, আমি খুব খুশি, বোনও কান্নাকাটি করতেছিলাম, আমার ভাইকে দেখবো আমি, মানে ও আমার জন্য অনেক পাগল ছিল, পরে ও কি করছে, আমি ওখানে রাত্রে চলে গেছি, রাত্রেবেলা গেছি, আমার হাঁটাই নিয়ে গেছে প্রায় 2-5-6 kilo হবে, তখন ওর কাছে রিক্সা বা ওরকম কিছু নেই, ওটা হেঁটে ওনার সাথে গেছি। যাওয়ার পর একটা নদী আছে, পার হওয়ার পর গেছি, ওই দিন বোনের বাসায় ছিলাম, ওখানে যেয়ে অনেক দুষ্টামি, সবাই আমাকে চিনে গেছে, ছোটো বললাম আমি অনেক দুষ্টামি ছিলাম, দুষ্ট করতাম আর কি। এরকম করার পরে বোনে বিয়ে হলো, বোনের বিয়ে হওয়ার পরে এর কিছুদিন পরে আর কি ওখানে ভালোই মজা করলাম, দুলাভাই আমাকে আদর করতো, এই টাকা দিত, ঘুরতাম, অনেক ভালো লাগতো। তারপরে এরকম করার পরে আমি ঢাকা চলে আসি, আবার ঢাকায় এসে এরকম কিভাবে পড়াশোনা করতেছি।
তোমার সম্পর্কে কোনো ডিরেকশন কি চেঞ্জেস হলো নাকি, তুমি তোমার মতোই আছো?
আমি আমার মতোই আছি, আমি কারো কথা মানি না, কারো কথা শুনি না, আমাকে যে যা বলুক আমি এইখান থেকে শুনে এখান থেকে বের করে দিই।
এটা প্রেমে পড়া, কাউকে ভালোবাসা
না, ওটা আমি এগুলো আমি বুঝতাম না কিছু।
দেন ফাইনালি কখনোই কি কারো প্রেমে পড়নি?
না, কখনোই মানে ওই বয়সে পড়িনি।
তারপর
এরকম করার পরে আমি আস্তে আস্তে যখন আরো বয়স বেড়ে বেড়ে গেল, এটা কি গুরু
ওকে
এরকম করে বড় হওয়ার পর আমি এরকম চলতেছিল, দিনগুলো ভালোই যাচ্ছিল আর কি, খেলাধুলা অনেক, ক্রিকেট খেলতে মানে আমার খুব ইচ্ছা ছিল আমি বিএসপিতে ভর্তি হব, মানে ভালো ক্রিকেট খেলতাম, এর জন্য আমার খুব ভালো একটা বলার ছিলাম, আমার সবই প্রশংসা করতো গ্রামে যেখানেই খেলছি, আমার সবই প্রশংসা করতো বলারের জন্য, এরকম করতাম। পরে এই
তোমার সম্বন্ধে মানুষ জানতে চায় যে তোমার জীবনে ভালো লাগা ভালোবাসা আসছে?
হ্যাঁ, এইটা এখন বলবো,
প্লিজ একদম স্ট্রেট ওয়ে টু, আর সময় নিব না আমি, আমি মাঝখানে ঢুকবো না।
আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর থেকে আমি কি করলাম, একটা জবে ঢুকলাম, মানে বড় হওয়ার পরে 2007-এ একটা জবে ঢুকলাম। জবে ঢোকার পরে ওখানে আসলে যেটা বলে গার্মেন্টস, মানে আমার দুলাবাড়ি একদম জিএম ছিল খুব কাছের, উনি বললো কি ও তো আসছে গ্রাম থেকে, ওকে এখানে জয়েন করাই। ঢোকার পরে আর কি এখানে কাজ করতেছিলাম কোয়ালিটিতে, কোয়ালিটি বলে আর কি, হ্যাঁ এটা এটা এখানে জয়েন করলাম। জয়েন করার পর আমি খুব অসুস্থ হয়ে পড়ি এখান থেকে হয়। তারপরে আসলে গার্মেন্টসে কাজ করলে মেয়েরা খুব ই করে, আর আমার ভিতরে ছিল আমার পছন্দ ছিল না, ওর কেমন ড্রেস পরে, ওই যে আমাকে মানুষ করতো ওই জিনিসগুলো আমার ভিতরে ঢুকে গেছে, কেমন ড্রেস পরে, কিভাবে কথা বলে, ওই জিনিসগুলো আমার ভিতরে চলে আসছে। তখন 5-6 মাস কাজ করতে আবার কাজ ছেড়ে দিচ্ছে, আমার ভালো লাগে না, সকাল 8টায় যাও রাত 10টায় বা টাইম টেবিল নাই, আর খুব বিপদটা ভালো লাগে না। এরকম হওয়ার পরে আবার গ্রামে চলে গেলাম, আবার আসলাম, মানে কাজের কোনো আমার ই নেই, আমার মন বসছে না কোনো কিছুতে। তারপর মা আবার আসলাম, আসার পরে এখানে ঘুরতেছি, খাইতেছি, ফিরতেছি, ক্রিকেট খেলতেছি, কিন্তু মেয়েদের ভালো লাগে না, সব বন্ধুরা মজা করে মেয়েদের নিয়ে, কিন্তু আমার ভিতরে এই ফিলিংসটা আসতেছে না। তখন আমার বয়স ভালোই হয়েছে, কিন্তু আমার ওই ফিলিংসটা আসতেছে মেয়েদের দেখলেও আমি তাকাইতাম না, এরকম একটা ব্যাপার যে মেয়েরা কি, মেয়েরা আবার কি, এবার ওরা দেখতাম ক্রিকেট খেলতেছে বারান্দা দিয়ে মাঠের দুষ্টামি করতেছে, এরকম একটা ব্যাপার ছিল, আমি এরকম করে কারোর সাথে এরকম করতাম না। তারপর দেন এরকম চলতেছে চলতেছে চলতেছে, তারপর 2008 সালে একটা মেয়েকে আমি 2007-এ ফোন কিনি, আমি 2008-এ ও ফোনে টাকাটা আমার আসলে মা দিছিল। তারপর আমি একটা ফোন কিনি, ফোন কেনার পর ফোন কাকে দিব, আমি লোক খুঁজে পাচ্ছি না যে কোন ফোন কাকে, আমার বোনকে ফোন দেবো, তারও ফোন নেই, কারো ফোন নেই, আমার দুলাভাইয়ের একটা ফোন ছিল, আসলে আমি কাকে ফোন দেবো। দেন ওইখানে একটা রং নাম্বারে সিটিসেল, মানে এত নাম্বার থাকতে কেন সিটিসেল আমি জানি না, একটা মিস কল দিলাম, রং নাম্বার মানে একটা বন্ধু ছিল ওকে একটা রং নাম্বার মানে ফোন দিই, অনেকগুলো দিছি কিন্তু রং বলতেছিল। তারপরে এরকম করে একটা রং নাম্বারে ফোন দিলাম, তারপর টেক্সট করলাম,
অনেক কমপ্লেন আছে কিন্তু টেক্সট আমি নিয়ে নিই ফাঁকে, আচ্ছা লাস্ট কয়েকটি টেক্সট, ওকে, কেমন আছেন মোহাম্মদ লালন সিদ্দিকি, ভালো আছি লালন, ওকে, দেন এস কে আর রহমান সম্রাট, গুরু এত বেশি খান কেন? চুম্বেশ্বরী কমেন্ট, ওর নাম হচ্ছে এস কে আর রহমান সম্রাট, আসলেই তো তাই, আমার শুধরানো উচিত, আমার নিজেকে ঠিক করা উচিত, আমার প্রয়োজনের চাইতে শরীর বেসামাল হয়ে যাচ্ছে, এটা অনেক বেশি খাওয়ার জন্য না, এটা হয়তো বয়সের কারণে, একটা সার্টেন টাইমের পরে মানুষের স্টোমাক কন্ট্রোলের মধ্যে থাকে না, মানে ভেতরে যে বেড়ে যায় অ্যাকচুয়ালি, সেই কারণে হতে পারে, বাট আই উইল টেক কেয়ার অফ মাই সেলফ, এটা মনে থাকবে। এস কে আর রহমান সম্রাট বাবজান, এরকম খারাপের কথাগুলো বেশি বেশি বলো তো, যাতে করে আমি নিজেকে শুধরাতে পারি। আসলে আমি এক্সারসাইজও করা শুরু করেছি, একবেলা শুধু ভাত খাই, তাও কোনো কাজ হচ্ছে না, ওটা আই উইল টেক কেয়ার অফ ইট, নো প্রবলেম, থ্যাংক ইউ ডিয়ার, ওকে। তারপর লাভ ইউ গুরু, একাকি রাজু বলেছো, বেদনায় ভরা মন বলেছো, আমি আমার জীবনের একটি গল্প বলতে চাই, খুবই হৃদয় বিদারক। জুয়েল হাসান বলেছো যে অ্যানি তুমি কথা ও কেমন আছো আর কি, ওকে, অ্যানপ তুমি কেমন আছো, ঠোঁটের সাথে শব্দের মিলছে না। মুরাদ বলেছো এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা, আমার জীবনের ভালোবাসার গল্প, আমি এখানে যেতে চাই। মেঘলা কোথায় কিরে জানি
মজার কথা হচ্ছে, না না আমার হয় না, আমার কিন্তু মেঘলার সাথে দেখা হয়েছে গুরু,
মেঘলা অনেক পছন্দ ছিল
পরে, তাই নাকি? তোরো দেখছিস কেমন
জিজ্ঞেস করলো কেমন লাগছে, আমি বললাম ভীষণ ভালো, কিন্তু তার সাথে এটাও চিন্তা করি যে আমি এক বছর মোটামুটি চেষ্টা করছি তোমার মতো হওয়ার, কিন্তু আমি আসলে অ্যামেজড যে কিভাবে তুমি সবকিছু এত সুন্দর করে সামলেছো এতগুলো বছর।
তোর মধ্যে এই জিনিসটা দেখেছি, এটি সত্যি প্রেজওয়ার্দি, আমি তোকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, তোর এই গুণটাকে অনেক বেশি আমি শ্রদ্ধাও করি। ইনফ্যাক্ট এক একজন এক এক রকমের হিডেন ট্যালেন্ট থাকে, মেঘলার হিডেন ট্যালেন্ট বলতো ওর টোনালিটি, ও যেভাবে সাউন্ড বা আমার সাথে সিঙ্ক করতো, আর তোর স্পষ্ট তো উচ্চারণ, তোর প্রোনাউন্সিয়েশন, আমি নিজেও তোর কাছে প্রোনাউন্সিয়েশন শিখি, তুই নিজেও জানিস অফ ইয়ার আমি অনেক কিছু শিখবার চেষ্টা করি তোর কাছে। তো এক এক রকমের হিডেন ট্যালেন্ট এক রকমের থাকে, জরুরি না যে তোকে আরেকজনের মতো হতে হবে, যা তুই সে অবস্থায় তোকে আমরা অনেক ভালোবাসি এবং অনেক পছন্দ করি। গুরু আমার নাম রাজু, আমি বালক রূপা নামের একটা আচ্ছা একজনকে ভালোবাসে। গুরু একজন মানুষ কি কখনো অন্য একজনের মতো হতে পারে? প্রয়োজন নাই, জরুরি না, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা। সো এরকম প্রচুর টেক্সট, কিছু টেক্সট অ্যানিও নিতে পারে।
রাইট, আমার বন্ধুরা আছেন, অনেকেই আছেন আমাদের সাথে, যেমন হচ্ছে তানভীর আহমেদ রয়েছেন, আর এদিকে দেখতে পাচ্ছি মিথুন আক্তার রয়েছেন, নীল আকাশ রয়েছেন, গুরু আমার ভালোবাসা গল্পটা শেয়ার করতে কি পারবো না, অবশ্যই পারবেন। লাভ গুরু এতসাম যে আমাদের পেজটি রয়েছে সেই পেজে গিয়ে কিন্তু ইনবক্সের মাধ্যমে আপনি আপনার ভালোবাসা,
বাই দ্য ওয়ে আমরা কিন্তু খুব বেশি সময় নিব না, অনেককে বলবো খুব অল্প সময়ের মধ্যে তার গল্প শেষ করে নিতে।
ঠিক আছে, আচ্ছা পরে
আচ্ছা, যেমন হাবিবুর বলছিলেন, গুরু তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই, তুমি অনেকটা ইন্সপিরেশন দাও আমার লাইফে, আই লাভ ইউ গুরু।
আমি ইন্সপিরেশন দিই কিনা জানি না, অনেক মোটিভেশনাল স্পিকারের মতো আমি না, বাট আমি এক্স্যাক্টলি আমি যা আমি তা সেভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে অনেকের একটা প্রশংসা আমি ভেসে গেছি এবং অনেক সত্য কথা মন থেকে বলেছি, এক্স্যাক্টলি আমি এরকমই কিন্তু যা বলবার চেষ্টা করেছি, অনেক বুঝতে তো পেরেছো আমি যা বলেছি আর কি।
এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে লিখেছেন আহমেদ, মঈনুদ্দিন বলেছেন প্রমিত ভাষা প্রমিত সমাজের জন্য, সেটা সবাইকে জানতে হবে, তবে আঞ্চলিকতা সব অঞ্চলের সম্পদ।
অফকোর্স রাইট, আমিও সেটাকে অনার করি, আমিও সেটাকে মনে করি এবং বিশ্বাসও করি, বাট হয় কি যে একটা কমন জায়গায় তো আমাদেরকে দাঁড়াতেই হবে, একটা কমন প্ল্যাটফর্মে তো সবাইকে আসতেই হবে, সেই কারণে আমারও চেষ্টা থাকে, আমি পারি না বাট চেষ্টাটা তো অবশ্যই থাকে।
এছাড়াও জিহাদ আছেন, জুয়েল রানা জসিম রয়েছেন, আর সোহাগ গাজীকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন, সজীব সরকার রয়েছেন, গুরু পুরো বাংলাদেশে প্রোগ্রামটা স্প্রেড করার কি হলো, প্রায় তো এক বছর হয়ে গেল।
ওকে, একটা লিমিটেশন থাকে ক্যাপিটাল এফএম 94.8, তা দুই বছরের অ্যানিভার্সারি পূরণ করতে যাচ্ছে খুব শীঘ্রই, বাট একটা লিমিটেশন থাকে, বিটিআরসি রেগুলেশনের একটা লিমিটেশন তো থাকেই, খুব অল্প সময়ের মধ্যে ক্যাপিটাল এফএম 94.8, এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটি সিস্টার কনসার্ন, তাদের ক্যাপাবিলিটি আছে, তারা চাইলেই কিন্তু ছড়িয়ে ফেলতে পারে নিজেদেরকে। তো বিটিএস এর সাথে কমপ্লাই করে খুব অল্প সময়ের মধ্যে সে স্বপ্ন বা সে বাস্তবায়ন আমরা দেখতেই পারি। বাট দিস দ্য রিয়েলি গুড পার্ট বা প্রেজ ওয়ার্দি একটি পার্ট, যে ক্যাপিটাল এফএম 94.8 এর ভালোবাসার এই কমিউনিটি সবচাইতে হাইলি পেনট্রেট প্রোগ্রাম হিসেবে ক্যাপিটাল এফএম এর ভালোবাসা গুরুদের সময় এই প্রোগ্রামটাকে স্ট্যাবলিশ করেছে এফএম ইন্ডাস্ট্রিতে, সেটি আসলেই প্রশংসার দাবি রাখে।
এছাড়াও হচ্ছে হাসিবুর, আমি বোধহয় নামটা ভুল পড়েছিলাম, তিনি আমাকে আবার কারেকশন করে দিয়েছেন। কামরুল রয়েছেন, বলছেন বরিশালের কথা শুনতে চাই। রাজু আছেন, তাছাড়া হচ্ছে শাওন মাহমুদ শিকদার রয়েছেন, তিনি বলেছেন গুরু অনেক ডিপ্রেশনে ভুগছি, কি করব কিছুই বুঝতে পারছি না।
ওকে, সো ভালোবাসায় একমাত্র বড় উপলক্ষ সমস্ত রকমের ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য। আমরা কথা বলছি যে আমাদের জন্য অনেক উপলক্ষ তো আছেই, অনেকের জীবনে কিন্তু অনেক কিছুই ছিল না, তারপরে কিন্তু সেই মানুষটি এখনো তার জায়গাতে দাঁড়িয়ে আছে, ভালো আছে, ভালো থাকার চেষ্টা করছে। তো ভালো থাকার বা ভালোবাসার সবচেয়ে বড় উপলক্ষ তার জীবনে কি ছিল সেটা একটু জানবার চেষ্টা করবো স্ট্রেট ওয়েতে। আর সময় যেহেতু নাই, অনেক একদম সরাসরি চলে যেতে চাই তোমার ভালোবাসার গল্পে।
পরবর্তীতে আমি এরকম রক নাম্বারে একটা মেয়ের সাথে মিস কল দিতেছিলাম, আমি যখন ঘুমাইতে যেতাম প্রতিদিন কম হলে 100 মিস কল গুনে গুনে দিতাম।
বলো কি,
100 মিস কল গুনে গুনে দিয়ে তারপর
100
মিস কল দিয়ে প্রতিদিন ঘুমিয়ে যেতাম, যে রাত 10:11 দিকে। তখন একদিন হঠাৎ করে মেয়েটা আমাকে ফোন করলো যে কি, ও এসএমএস, তুমি কি চাও? তখন আমি তো আসলে এসএমএস না, আমার এক বন্ধু নিয়ে আই লাভ ইউ এটা লিখে দিছে। পরবর্তীতে মেয়েটা এটা কি বললেন, মানে এরকম একটা লিখছে যে আপনি কি বললেন, পরে আমি বলছি হ্যাঁ আই লাভ ইউ, মানে ও লিখছে আর কি আমার বন্ধুটা। পরে এরকম করে আর মিস কল চলতেছে, এরকম চলতেছে। মেয়েটার নাম ছিল অনন্যা, অনন্যা, সে থাকতো রামপুরা, রামপুরা নামটা ভুলে গেছি এখন, আচ্ছা রামপুরা থাকতো, টিভি সেন্টারের আশেপাশে আর কি, ওখানে থাকতো। ওর ভাইয়ের নাম ছিল নিজু, ওর সাথে তারপর আমার রেগুলার কন্টিনিউ কথা হয়, কেমন আছো, কি। মেয়েটা সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে পড়তো, ক্লাস 9 পড়তো, ক্লাস 9, তখন ওর সাথে কথা হয়। কিন্তু ও বলতো ওর অনেক মোটা ছিল, 60 কেজি ওয়েট আমাকে বলছিল। আচ্ছা, পরে এমনি কথা বলতাম, আমার ছিল ওটা দুষ্টামি করা, কিন্তু ওকে কখনোই আমি বুঝতে দিতাম না যে 60 কেজি আসলে আমি কার সাথে কথা বলবো। ওর সাথে এরকম করে আমি কথা বলতাম যে ওর সাথে আমি কিছু কথা বলি, তারপর ওর সাথে কথা বলতাম, ওর সাথে রেগুলার, ও বলতো তোমার রাশি কি, ও গান শুনাইতো, তখন আমি গান শুনতাম আয়ুব বচ্চু, জেমস, তারপর হাসান, বিপ্লব আর আসিফের গান শুনতাম। তখন আমাকে যখন আসিফের নামটা বলছিলাম, কই কি ঘ্যাত তুমি গান শুনো, ঠিক আছে তোমার গ্রামের বাড়ি কোথায়? আমি বলি বরিশাল। আচ্ছা, যাই হোক, এটা হওয়ার পর আমি আর জীবনে এই নামটা উল্লেখ করিনি, আমি আসিফের গান শুনি, আর আমি আসিফের কণ্ঠে গান গাইতে পারি অনেক সুন্দর করে, তখন পারতাম আর কি।
শুনি তো, বাই দ্য ওয়ে আসিফ কিন্তু সাধারণ গণমানুষের গান করেন, আসিফ ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার ইন 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 বাংলাদেশ, এবং আমরা অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসি সেই মানুষটিকে। কে কিভাবে পোর্ট্রে করতে, উই অ্যাকচুয়ালি ডোন্ট গ্রান্ট কেয়ার, আমরা আসিফকে অনেক ভালোবাসি। আসিফের একটা গান শুনি তোমার কণ্ঠে,
তুমি
অপরূপা অপরূপা মায়া বারা যোছো না তো, তুমি অপরূপা মনটা যদি বদল করো স্বর্গের আশা ছেড়ে দেব, এক জনমে অল্প সময় কতই ভালোবাসব, তুমি অপরূপা অপরূপা মায়া বারা যোছো না তো, তুমি অপরূপা।
আসলে এখন
হচ্ছে ওর কাছে কোনোভাবে ধরা দাও নি যে তুমি
আগে আমি সুন্দর করে গেতে পারতাম, কারণ আমি ট্রাই করতাম। আর গ্রামে গানটা বেশি চলতো, আমি কোনো স্কুল প্রোগ্রাম হলে গাইতাম, এখন আমার ভয়েসটা আসে না।
ওকে,
কেন আমি প্র্যাকটিস করি।
তারপর তার কাছ থেকে লুকিয়ে ফেললে যে তুমি আসবে গান শুনো না।
আর তারপর থেকে আমি
আধুনিক হওয়ার জন্য,
আধুনিক হওয়ার জন্য আমি ওই যে
আমরা আধুনিক আর হতে পারবো না। ওকে, তারপর
তারপর এরকম চলছিল ওর সাথে, আমি আসলে একচুয়ালি দুষ্টামি
করতেছিলাম।
তারপর এরকম কথা হলো, পরে ওর অ্যাড্রেস দিল, ও অ্যাড্রেস দেন অবশ্যই কি একটা দোকানদারের নাম বলছিল। আমি ওই পুরো এলাকা খুঁজে আমি ওকে বের করে ফেলছি, ওর বাসা বাসা বের করে, যেদিন ওর বাসার সামনে যে আগের দিন বাসা ছেড়ে চলে যায়
চলে যায়।
হ্যাঁ, বাসা ছেড়ে অন্য বাসায়, ওর বাবা মারা গেছে, ওর বাবা মারা যাওয়ার পর অন্য বাসা নিয়েছে। আমি ওই দোকানদারকে, কালুর দোকান আমার মনে আছে, কালুর দোকান রামপুরা, ওর কাছে জিজ্ঞেস করলাম। ওর ভাইয়ের ফ্রেন্ড ছিল আর কি, ওই দোকানদারের ছেলে ভাইয়ের ফ্রেন্ড, ওর বাসা ছিল, কিন্তু আমি ধরা দিনে আমি কে। আমি বলছি ভাই নিজুম আছে, নিজুম, আমি জানতাম নিজুম আবার তখন বাইরে চলে গেছে, কোথায় যেন চলে গেছে, এখানে বাইরের দেশে আর কি, নামটা আমার মনে নেই। তারপর ওকে জিজ্ঞেস করার পর আমি ওখান থেকে চলে গেলাম। এরপর ওর সাথে আর কোনো কথা হয় না, এমনি দুষ্টামি আমার ছিল, জাস্ট ফান আর কিছু না, এটা আমার হয়তো জানি না কেমন। তারপর ওরও ওরকম কোনো ইন্টারেস্ট ছিল না এখান থেকে কথা হয়। এরকম করে আমি আসলে অনেকের সাথেই কথা বলছি, আর আমি অনেক সুন্দর করে কথা বলতাম। মেয়েরা এখনো কথা বলে পাগল হয়ে যায় যে আমি কোনো মেয়ের সাথে কথা বলি, ঠিক আছে। এই একটা আমার গুণ আছে খুব, আমি মেয়ে পটানো খুব ভালো এক্সপিরিয়েন্স আমার আছে।
আমাদের এখানে তো কোনো মেয়ে নাই না, আমি ট্রাই করে দেখতাম।
আচ্ছা গুরু, এরকম অনেক মেয়েকে আমি পটাইছি, মানে আসলে প্রেম কি
মেয়ে কি আমাদের এখানে আছে?
না না,
আর
একজন আছে, ট্রাই করতে।
আচ্ছা,
তোমার আমি টেস্ট আগে নিয়ে নিই, বাকি হিসাব পরে, কারণ এই যে আমার ভিউয়ার্স যারা, তারা দ্য মেজরিটির রিকোয়ারমেন্ট হচ্ছে তারা ভালোবাসা পাইতে চায়, তারা গরিব কিন্তু তারা ভালোবাসা পেতে চায়। আমি তো অনেক বেশি পছন্দ করি এবং অনেক বেশি অ্যাট্রাক্টেড এবং অনেক বেশি অ্যাট্রাক্ট সেই মেয়েটির প্রশ্নে, তার নাম হচ্ছে অ্যানি। দেখি তুমি তাকে ইমপ্রেস করতে পারো কথা বলো।
আসলে এরকম হয় না,
ফোন ফোনের যে সাউন্ড দেয়া সম্ভব। ওকে, ক্রিং ক্রিং ক্রিং, একটা রং নাম্বার ফোন,
এরকম হয় না। আমি যখন মেকে পটেছি এটা আপনাকে বলতে পারবো
না? না, তুমি কথা বলতে পারো। ক্রিং ক্রিং, ফাইনালি
আমি বলি, আমি যখন আজকে পটেছি একটা মেকে, আমি খুব ভালো লাগছে লেখা, ওকে ফ্ল্যাগজি লোড করে দিছি 100 টাকা করে দিয়ে।
আমি নাম্বারটা অনেককে দিয়ে দিব।
আচ্ছা, না না এখন দিব না, আমি শুরুটা করি। পাঠিয়ে দেওয়ার পরে ও আমি কি করতাম, ওকে ফোন দিতাম যে হ্যাঁ আম্মু তুমি কোথায় আছো, আমি তো বাসার নিচে দাঁড়িয়ে আছি, চাবিটা কোথায়। ওর কথা রিপ্লাই আগে এটা বলতাম, ও সরি আপনি রং নাম্বার, আচ্ছা ওকে, কে বলছেন? হ্যাঁ আমি সবই জানি, তাকে তুমি চিনি। আমি বললাম যে আমি যে টাকা পাঠিয়েছি এটা তো আম্মুর নাম্বার ছিল। উনি বলতেছে না আমাকে টাকা ব্যাক করে দে। এইভাবে শুরু করতাম যে আপনি কোথায় থাকেন, এই সেই, অনেক কথা বলে তারপর সে পড়ে যেত।
এনিওয়ে, তোমার সরাসরি তোমার গল্পে আসতে চাই।
আচ্ছা, এখান থেকে বলি এরকম। আচ্ছা, আমি একটা পরবর্তীতে 2011 সালে
মুজাবুলা ক্যামেরা না আমার ফ্রেন্ড, সেও একই কথা বলেছে, শিখো করেছে, খাওয়া দাওয়া কি বেশি হচ্ছে, আই এম সো সরি, আমাকে নিজেকে ঠিক করতে হবে।
আচ্ছা, ওকে ডিয়ার, আমি 2011 সালে একটা ফ্যাশন হাউসে জব নিয়েছিলাম, নাম করা ব্র্যান্ড, বাংলাদেশের নামটা বলতে চাচ্ছি না, কেন আমাকে অনেক চিড়ে ফেলবে। আমি ওই ব্র্যান্ডে কাজ করি, সেলস এক্সিকিউটিভে জয়েন করি। জয়েন করার পরে ধানমন্ডি একটা ব্র্যান্ডে, একটা কথা আমাকে না বললেই নাই, এই রং নাম্বারে আমি এটা করতে গিয়ে আমার একটা ফ্রেন্ড নাম্বার দেয়, এই মেয়েটাকে তুমি পটাতে পারো। আমি কি করছি, একটা নাম্বার চেঞ্জ করে ফোন দিছি। ওই আপুটা গুলশানে জব করতো, অনেক সিনিয়র আপু ছিল, উনি একটা এনজিওর হেড অফিসার ছিল, বিয়ে করেনি, আমাকে খুব আমাকে অনেক হেল্প করছে, টাকা পয়সা এভরিথিং অল, আজও তাকে মনে পড়ে। এই কথাটা আমার ওয়াইফের সাথে আমি শেয়ার করছি, সে আমাকে অনেক হেল্প করছে, কিন্তু তার সাথে সম্পর্কটা একটা কারণেই আমার নষ্ট হয়েছে, সে আল্লাহকে বিশ্বাস করতো না, নাস্তিক না সে ছিল, কিন্তু একটা গ্রামের ছেলেকে সে জীবনে অনেক হেল্প করে, তাকে জব এনিথিং হেল্প করে, যখন সে তার ভিতরে পরিবর্তন চলে আসছে তখন তাকে ভুলে যায়, তখন সে তখন এরকম এই জন্যই আর কি সে জিনিসটা ভুলে গেছে যে আমি এত কিছু করলাম কেন আমার জন্য, সে আমি তার পাওয়ার জন্য তার সবকিছুই বলছে, আমার কি ছিল, আমি সবই তাকে দিছি, আমার কাছে সব শেয়ার করতো। খুব ভালো একটা আপু ছিল, চিনেপো কালো ছিল, বাট আবার গান শিখতো রবীন্দ্রসঙ্গীত অনেক সুন্দর করে, সকালবেলা উঠে আমাকে ফোন দিবে, আমি ঘুমানো থাকলো সে দিয়ে আমাকে শোনাতো, আর আমি যেখানে যাব সে আমাকে চিনজি করে নিয়ে যেত, মানে একটা বড় বোন যেরকম ছিল সেরকম একটা আমার আপু ছিল।
যে হঠাৎ করে হারিয়ে যায়,
হ্যাঁ হঠাৎ করে হারিয়ে যায়। পহেলা বৈশাখে সে আমাকে পাঞ্জাবি পরে আসতেছিল, আসতে বলছিল, আপুটা জানি না সে শুনতেছে কিনা, তারপর আমি পরে আসি নাই, সে আমাকে ভুল বুঝে দেন। আসলে তখন আমার পাঞ্জাবিটা একটা ছিল ভালো না, আমার কাছে ভালো লাগে না, আমি অন্য ভালোভাবেই গেছিলাম কিন্তু তার কাছে ওটা ভালো লাগে নাই। তারপর আর আমার তাকে ভালো লাগতো না, সে আল্লাহকে বিশ্বাস করতো না, আমার এই জন্য তাকে ভালো লাগতো না, মিশছি তখন পুরো ব্যাপারটা এরকম চলে আসছে, আমি তখন তাকে একটু ইগনোর করছি। তারপর ওইরকম যখন ঠিক আছে ওকে ফাইন, আমিও আর যোগাযোগ করিনি, লাস্টে আমার কাছে টাকা দিছে, আমি দিয়ে দিছি, লাস্ট 3000 টাকা পেতো, আমি দেওয়ার জন্য চেষ্টা করছি, সে আমার সাথে কোনোভাবে দেখা করবে না, লাগবে না, আমার কোনো কিছু নেই। পরবর্তীতে আমি যখন জব করতেছিলাম বারো ব্র্যান্ডে, তারপর ওটা মিরপুরে আমি একটা ওই ইয়েরই চলে যাই, চলে যাওয়ার পরে আমি ওখানে একদিন আগে যাই, যাওয়ার পর একটা মেয়ে আর একটা আন্টি টিপের যেটাকে বলে ওরা আসলো, তারপর একটা কেনাকাটা করলো, একটা পাঞ্জাবি শেরওয়ানি টিপের, কেনার পরে ওখান থেকে ব্র্যান্ডটার নামটাই বলে দিই না হলে বুঝবে না,
ব্র্যান্ডের নাম কি
বলা যাবে,
না বিনা পয়সা কেন বলবো,
আচ্ছা বিনা পয়সা
বলবো, না একজন ব্র্যান্ড,
আচ্ছা কোন একটা ভালো ব্র্যান্ড, সেখানে পাঞ্জাবি ওর অল্টার করে দেয়, মানে ফিটিং করে দেয়, সাইজটা বড় ছিল। আমি এমন ওই ম্যানেজারের সাথে কথা বলার জন্য গেছিলাম, পরবর্তীতে ওখানে যাওয়ার পরে তারা ওই অর্ডারের সময় নাম্বারটা দিচ্ছিল, আমার তো ওইটা আগে নিয়ে পটানো খুব আমি ভালো পারি, পরে ওই নাম্বারটা দেখে আমার দেখে কি যখন আমার ওই মোটামুটি ভালো লাগলো যে একটু গল্প করি, তারপর কি করলাম আমি নাম্বারটা নিয়ে নিলাম, নাম্বারটা নিয়ে আমি দুই তিন দিন পরে ফোন দিয়েছি, নাহলে সে গেস করতে পারে নাম্বারটা কোথায় পেয়েছে। আমি ইচ্ছা করে তিন চার দিন ফোন দিয়ে যে হ্যালো কে বলছেন আপনি কি নাম, নামটা যেন কি লেখা ছিল আমার মনে নেই, ওর মায়ের নাম বা কিছু একটা, পরে আমি এমনি কথা বলি, সে আমার সাথে কথা বলে, কথা বলার পর আমি ব্যস্ত, তারপর আমি আবার একটু পটানোর জন্য যেটা আসলে করতে হয় ওরকম কথা বলি, অসময় ফোন দিই না, তারপর আপনি কি লাঞ্চ করছেন, টেক্সট দিচ্ছি যে আপনি কি করতেছেন এরকম দিয়ে তারপর কথা হয়, কথা হওয়ার পরে তার সাথে ভালো মন্দ রাত্রেও কথা হচ্ছে যে হ্যাঁ আমি ভালো, এই আমি এমন আছি, আমি এখানে থাকি, সে তখন মিরপুরে থাকে, মিরপুর 11 নম্বরে, তখন তার ডিটেলসটা সব বললো, আমি এরকম আমি এই, আমি তখন অতটা ইন্টারেস্ট ছিলাম না, আমি আমার জাস্ট একটা ফান যে আমি কথা বলবো এটাই আমার অভ্যাস ছিল। তারপরে এরকম কথা বললাম, কথা বলতে বলতে তার সাথে আমি সিরিয়াস হয়ে গেলাম যে যা কথা বলি, তারপর সে বললো কি তুমি আমাকে বিয়ে করবা,
কে কয়
মেয়েটা,
হঠাৎ
হঠাৎ মানে অনেক কথা বলে তুমি কি আমাকে বিয়ে করবা, তোমার কি আছে, আমার বাবা মাকে আমি বলবো, তারপর আমি বলছি হ্যাঁ, ও মানে দুষ্টামি করতেছিল ব্যাপারটা, পরে আমি বলছি হ্যাঁ বিয়ে করবো, আমি রেডি আমি আসতেছি, আমার এক বন্ধু কেছে চল এমনি ঘুরে আসি যা আমার বিয়ে করবো চল যাই, ঠিক আছে এটা বলার পরে ও ওর সাথে এরকম করছে কি কোনো কথা ওটা তো হয় নাই, তারপর আমাকেও ইগনোর করে, কথা বলে না কোনো কিছু না, মানে আমাকেও সে ভালো লাগে না হয়তো, তখন আমি জানতাম না। পরবর্তীতে এরকম করার পরে আমি 2011 শেষের রোজার ঈদের আগে আমি আমি বলি যে তোমার সাথে দেখা করবো, তুমি কি আমার সাথে দেখা করবা, বললো হ্যাঁ দেখা করো, তখন ওর বোন আমেরিকা থেকে আসছে, আমেরিকা থেকে ওর বোন আসছে, ওর বোনকে নিয়ে আসছে, ওর বোনকে নুরি ও নিয়ে আসছে, ও আসছে একটা ড্রেস পরার সাথে সুন্দর ভালো লাগতে ছিল, পরে আসার পরে আমার সাথে দেখা করো, তখন আমার দাঁত, এই যে দাঁত, এই দাঁতটা ফাঁকা ছিল আমার, কিন্তু একটা দাঁত ফাঁকা ছিল, আমি এটা পরে বসাই নিছি, ওইটা দেখে নাকি ওর ভালো লাগে নাই, পরে মানে কথা হয়েছে ফুচকা খাইলাম ওদের, ও বার্গার খাইছিলাম, যাই হোক কথা হচ্ছে হতে পারে না বোঝা যায় না,
উপরে নিচে
এই নিচে এটা পরবর্তীতে আমি ওইটা কি করলাম ওর সাথে বার্গার খাওয়ালাম, বার্গার বিলটা ওরা দিতে চাইছিলাম, বুঝছি না আমি দিই, পরে আমি দিয়ে দিলাম, পরে আইসক্রিম খাওয়ালাম, আর একটা ফুচকা খেতে বসলাম, পরে যাওয়ার পর বাসে যাওয়ার পর আমি ফোন দিচ্ছি, আমার ফোনটা ধরতেছে না, ও আমাকে একটা ব্যাসলেট দিছিল, ওই ব্যাসলেট দিছিল ওটা আমি পড়লাম, পরে চলে আসলাম, ও ফোন দিচ্ছি ফোন ধরছে না, রিক্সা ধরছে না, পরবর্তীতে আমি বাসে চলে আসলাম, বাসে চলে আসার পরে আমি ফোন দিচ্ছি মেসেজ দিচ্ছি, সে কোনোভাবে আমার ফোন পিক করতেছে না, তখন আমার ভিতর থেকে একটা কষ্ট আসতেছে যে কেন আমার ফোনটা ধরতেছে না, কারণটা কি, মানে প্রবলেমটা তার কোথায়। তারপর একবার ফোনটা রিসিভ করলো, বলতেছে তুমি কোথায়, আমি বলছি তোমার বাসার সামনে এই। পরবর্তীতে আমি ওর সাথে একটা মিথ্যা অভিনয় করছিলাম, মিথ্যা অভিনয়টা বলতে এরকম, আমি ওর জন্য খুব পাগল, আমি বুঝাই দিয়েছি আর ওকে এমন এমন এসএমএস দিয়েছি আমি মরে যাবো, আমি উঠে খাবো, আসলে সব অভিনয় ছিল। এগুলো বলার পরে সে আমাকে একটু অন্যরকম ভাবতে শুরু করছে। তারপর আমি ওর সাথে কি করলাম, আমি এরকম করার পরে আমি ও একবার ফোন রিসিভ করলাম, আমি বাসার সামনে গেছি, আমি তোমার বাসার নিচে আছি, কিন্তু আমি আর একটা মসজিদের সামনে, ওর বাসার সামনে মসজিদ বসে আমি আর একটা মসজিদের সামনে দাঁড়াই আছি, কিন্তু ওর বাসার সামনে ছিলাম না। পরবর্তীতে ও বললো যে আমি তো ছাদে, কই তোমাকে তো দেখছি না। পরে আমি চলে গেলাম, আমাকে বন্ধু নিয়ে গেছিলাম, পরবর্তীতে চলে আসি। এরকম চলে আসার পর আস্তে আস্তে ওর সাথে ওরকম ভাবে কোনো কথা হয় না। কিছুদিন পরে আমি ফোন দিয়েছি যে আমি তো তোমার জন্য পাগল হয়ে গেছি, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, বাসা থেকে বিয়ে
হয়েছে,
অভিনয় ছিল, মিথ্যা কথা ছিল পুরোটাই। আমি ও একটা বলতেছি মাজারে পড়ে আছি, আর ও কণ্ঠ ওরকমই বলতেছে এখন সিরিয়াসলি। এখন একজন ফোন দিয়ে বলছে, ভাই তুই বল, ছোট ভাই একটা, যে তুই কথা বল যে রাস্তায় পড়ে আছে। ও ওরে দিব, পরে ওরে বলতেছে ভাই তুই, ভাই আপনি একটু আপনার হাত পায় না কি যেন বললো, যে আপনি একটু ওর বাসায় দিয়ে আসেন, দিল এই ওর প্রতি, মানে বুঝলাম যে আমার প্রতি একটা ভালোবাসা আছে বা কি যাই না। পরবর্তীতে এরকম করতে করতে আর ওর সাথে কোনো দেখা নাই, কথা নাই, কোনো কিচ্ছু নেই, এখানেই সমাপ্তি। ওরকম হওয়ার পরে আমি আমি জব করতেছি, অনেক কিছু করতেছি, করার পরে এর মধ্যে আরো দু একজনের সাথে কথা হয়েছে, বাট ওগুলা ফ্রেন্ড ছিল। পরবর্তীতে ওর মা আমেরিকা থাকে, ওর মায়ের নাম্বার থেকে বাংলাদেশে থাকতে ওই যখন ফোন দিছিল, ওর মা কি করছে আমাকে একটা ফোন দিছে আমেরিকা থেকে, যে তুমি কে বলছো, তুমি এই নাম্বারে ফোন দিছো, তোমার নাম কি। এখন আমার নাম অরণি, আমি মিরপুর থেকে বলছি, আমি এই করি, আমি কি করি এটা বলা যাবে না, আমি একটা জব করতেছি ছোটখাটো। এটা বলার পরে সে আমাকে দীর্ঘদিন কথা হচ্ছে, তার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। জীবনে যত মিথ্যা বলছি এই ব্যাপারে, খুব মিথ্যা বলছি, মানে মেয়েদের সাথে 100-এ 100 মিথ্যা কথা বলছি, জীবনে আমি সত্য কথা বলিনি।
কতটা মেয়েকে কনভিন্স করছে এরকম?
20-25টা।
আমি
জব করি, আমি ফোনের ব্যালেন্স বলে দিতে পারতাম, কয় টাকা ব্যালেন্স আছে সেগুলো বলে দিতে পারতাম, একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখছিলাম ওর মায়ের সাথে খুব ভালো, যে জীবনের সবার সাথে মিথ্যা কথা বলছি, এই মানুষটার সাথে আমি চিনি না, তার সাথে সত্য কথা বলি, বয়স বলছে এত, যা এত মায়ের মতো মানা যায়।
ফাইনালি মেয়ে কনভিন্স হলো,
এটা বলি এরকম কথা হইতে, তাকে তার সাথে আমি কথা বলি যে আপনি কেমন আছেন, আপনি খাচ্ছেন, আপনি কি করতেছেন, আমার শাশুড়ির সাথে আর কি সুন্দর করে কথা বলতেছে, সেও আমার খবর নিচ্ছে, বাবা তুমি কি করতেছো এরকম। আর আমি তার সাথে অনেস্টলি একটা মিথ্যা কথা এখন পর্যন্ত বলিনি, আপনি কি খাচ্ছেন, আপনার শরীর ভালো, আপনার মেয়েরা কেমন আছে, এরকম করতে করতে একদিন হঠাৎ করে ও আমার ওয়াইফ ফোন দিছে, মানে ওকে তো তখন যে তুমি কি, ওর মা আবার ওদের সাথে শেয়ার করছে ব্যাপারটা। শেয়ার করার পরে আমি বলি যে তুমি বলতে তুমি কারোর সাথে কথা বলো, তখন আমার মাথায় ঢুকে গেছে যে ওর মা তাহলে, আমি কি করলাম ব্যাপারটা হাইড করে দিলাম, কি বলো আমি কার সাথে কথা বলবো, তো যাও তুমি ফোন রাখো, তোমার সাথে কথা নাই, এখানে বন্ধ হয়ে গেল। আবার কিছুদিন পর ফোন দিল যে আমার বার্থডে তুমি আসবা, ফোন দিছে যে বার্থডে আমার অনেক ফ্রেন্ড আসবে, আমি বুঝছি আসতে আসতেছি, মানে ও ব্যাপারটা হয়তো মিন করছে কিছু একটা। পরে আমি ওখান থেকে বললাম যে না, আমি
তুমি তো বুঝছো যে ও মিন করতেছে,
আমি বুঝছি, কিন্তু আমি ব্যাপারটা অন্য
সাইকোলজিক্যালি একটা ট্র্যাপের মধ্যে
রাখছো যে আমি না, আমি না, আমি কথা বলি না, আমি কারোর সাথে কথা বলার আমার সময় নেই। তারপর ওর মায়ের সাথে খুব ভালোভাবে কথা বলি, আমার ইচ্ছা ছিল ওদের বাসায় আমি আবার যাব,
এক্সট্রিমলি ট্যালেন্টেড
আমি,
এটা সময় পরিস্থিতি বয়স এবং
হ্যাঁ রাইট
ওকে শিখায় দিয়েছে হাউ টু সারভাইভ,
গুড,
অনেক এক্সট্রিমলি ট্যালেন্টেড।
আমি আমি তাকে
দিস কল পিকআপ আর্টিস্ট ইউ নো পিকআপ আর্টিস্ট চাইলে যে কোনো মানুষকে কনভিন্স করতে পারে।
আচ্ছা তারপরে ওর ওর মাকের সাথে রেগুলার এইভাবে কথা হয়, তারপর তার সাথে এত একটা বন্ধুত্ব হয়েছে আসলে তার সাথে আমি কথা না বলে ভালো লাগে না, যে মায়ের মতো আমি এতটাই সম্মান করি যেটা আসলে আমি কি বলবো, লাস্ট পর্যন্ত আমার মার সাথেও গ্যাপ ছিল, আমি বাসায় থাকতাম না আলাদা থাকতাম ম্যাচে, তার সাথে সবকিছু শেয়ার করতাম জবের যে কি আছে আমার, তারপর সে আমাকে বলতো বাবা তোমার কি হেল্প লাগবে আমি করব, এনি হেল্প আমার কিছু লাগবে না,
আই নিড এ ভিসা ফর আমেরিকা,
মানে আমার যতটা ই আছে আমি সত্য সেভাবেই তাকে বলছি যে আমার কিছু লাগবে না।
তোমার প্রেমে পড়াটা কিভাবে হলো?
আচ্ছা বলো এখান থেকে
প্রেমের গল্পটাতে যাওয়ার আগে বলতে চাই আরো একটু ঘন্টা শেষ মুহূর্তে চলে এসেছি, সেই সাথে সাথে কিন্তু আমাদের সময় শেষ হয়ে আসছে, কিছু বন্ধু প্রাপ্তি স্বীকার করতে চাই। মাসুদ জোবায়ের রয়েছেন আর হচ্ছেন আব্দুজ্জামান রয়েছেন আমাদের, আসাদুজ্জামান রয়েছেন আমাদের সাথে, রাশিদুল ইসলাম রয়েছেন, গুরু আপনি কেমন আছেন জানতে চেয়েছেন, শামীম ওসমান সম্ভবত নেটওয়ার্ক প্রবলেমে ভুগছেন তাই বলছেন মুখের কথার সাথে আমাদের ভিডিওটার মিল নেই। আচ্ছা শাহিদ আহমেদ রয়েছেন, গুরু আমি নতুন, এদিকে নাইমুল ইসলামকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন, থ্যাংক ইউ নাইমুল। শাহিদ আহমেদ রয়েছেন আর হচ্ছে সামিয়া রহমান মৌ রয়েছেন আমাদের সাথে, মিজানুর রহমান আরিয়ানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে, আর মাসুদ যুবরাজ রয়েছেন। আসল কাহিনী কি শুনতে চাচ্ছেন?
আচ্ছা আসল কাহিনীটা আমি চলে যাই
না, আমাদের যেহেতু ঘন্টা শেষ মুহূর্তে আমার 8 সেকেন্ডের একটা বিরতি লাগবে, তার আগে আমার মনে হয় বন্ধুদের নামগুলো একটু বলে নিই আমি। হ্যাঁ আমরা নতুন ঘন্টায় তারপরে আসল কাহিনীটা শুনবো। জুয়েল হাসান রয়েছেন, নাইমুল ইসলামকে দেখতে পাচ্ছি, পারভেজ আছেন, তুমি কেমন আছো গুরু সেই কথাটাই জানতে চেয়েছেন নাইমুল ইসলাম। গুরু নাইমুল ইসলাম আমাকে 1 মিনিট হাসতে বলেছে, টাইম নাই। আচ্ছা পাপড়ি পাপড়ি রয়েছেন আমাদের সাথে, আর হচ্ছে জুয়েল রানা জসিম রয়েছেন আমাদের সাথে, অন দ্য আদার হ্যান্ড দেখা যাচ্ছে যে আহমেদ লালন আছেন আমাদের সাথে, মাহমুদা নীলি রয়েছেন, আসল কাহিনীটা শুনতে চাই, মহিবুল্লাহ রয়েছেন আমাদের সাথে, আর
Jomuna Future Park Time Check It's 1 AM
আমরা কি অফলাইন
ভালোবাসা উইথ গুরু এদিশাম।
ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ব্র্যান্ড নিউ আওয়ারে, এই মুহূর্তে আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8, চলছে ভালোবাসা উইথ গুরু এতশ্যাম, গুরু রয়েছেন আমাদের সাথে এবং আরও আছেন আমাদের আজকে ভালোবাসার গল্প শোনাচ্ছেন যে বন্ধু অনিক, এবং তার কথাবার্তাই শুনছিলাম। তার আগে বলতে চাচ্ছিলাম যে বন্ধু এই যে আমাদের ফেসবুক লাইভে রয়েছি আমরা, facebook.com/capitalfm94.8 সেই পেজটিতে রয়েছি, এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে, আপনি যত বেশি শেয়ার করবেন ততই কিন্তু আমার সুযোগ হয়ে যাচ্ছে আপনার কাছাকাছি পৌঁছে যাওয়া এবং আপনার সঙ্গে ফোনে একটুখানি কথা বলার সুযোগ হয়ে যাওয়া। অলরাইট, সো এই এটা থেকে নিশ্চয়ই আপনি পিছিয়ে যাবেন না, আশা করি অবশ্যই আপনি চেষ্টা করবেন যে বেশি করে শেয়ার করে আমাদের মাঝে চলে এসে অন্তত আমাদের সাথে কথা বলবেন। তৌহিদ ইসলাম শুভ রয়েছেন, আবিদ আহমেদ রয়েছেন, এদিকে দেখতে পাচ্ছি শাহিন আক্তার রয়েছেন এবং নুসরাত রিয়া খান রয়েছেন, আর হচ্ছে বাপি হাসান জয় রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, শাহরিয়ার কবি রয়েছেন আমাদের সাথে, আর হচ্ছে আসাদুজ্জামান রয়েছেন। আচ্ছা বন্ধুরা কিন্তু এখন আসল কাহিনীটা শুনতে চাচ্ছি, মোস্তফা সারোয়ার বলেছেন
এক্স্যাক্টলি তাই, এবং আমরা খুব সময় নিতে চাই না, একদম 2-4-5 মিনিটের মধ্যে কিন্তু শেষ করতে।
ওকে, তারপর ওর মা আমেরিকা থেকে আসলো, আমার সাথে এসে কোনো যোগাযোগ করো না, আবার দ্বিতীয়বার চলে যায়, আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। তারপরে নেক্সট টাইম যখন আসে বললো তুমি আমার এয়ারপোর্টে আসবা, আমি বলতেছি না আমি আসবো না, কেননা আমার ওয়াইফ তো ওখানে যাবে, আমি বলছি আমি যাবো না ওখানে, আর দেখলে তো চিনে ফেলবে, আমি বলছি না ওখানে আমি যাবো না, তুমি আসো, আসার পর তোমার সাথে দেখা করব। সে এসে আমাকে একটা ভাইবারে একটা টেক্সট করে, আমি আবার লোকেশন বের করে ফেলি বাসা কোথায়, লোকেশন বের করে আমি স্ক্রিনশট দিয়ে আবার পাঠাই দিই যে তুমি এই বসে আছো,
অনেক পাকা ছেলেটা,
ছেলেটা আর সে আমেরিকা কোথায় থাকতো তো আমি লোকেশন বের করে আমি দিই, হ্যাঁ অ্যাড্রেস বের করে দিই আমাকে, পরবর্তীতে সে এখানে আসতে আমি লোকেশনটা পাঠিয়ে দিলাম। তারপর 10 নম্বর গ্যালাক্সি হসপিটাল, সবাই চিনে মনে হয়, ওখানে সকালবেলা আসলো, সে ডক্টর দেখাবে, ফার্স্ট দেখাম আমার শাশুড়ির সাথে সকালবেলা, আমি বলছি যে আমি আসতেছি, সে ডায়াবেটিসের রোগী, দেন ক্যান্সার ছিল, পরবর্তীতে সে ওখানে সকালবেলা আসছে, এখন আমাকে বলতেছে তুমি আসো আমার কাছে টাকা নাই, মানে ডলার ভাঙাতে পারে না তো সকালবেলা কোথায় পাবে, ফার্স্টে দেখা আর কি। পরে আমি বলতেছি ঠিক আছে ওকে, আমি তখন বলছে 10,000 টাকা লাগবে, আমি এটিএম বুথ থেকে উঠে স্টেডিয়ামের অপোজিট থেকে মানে ফার্স্ট গেটের ওখান থেকে নিয়ে চলে যাই, নিয়ে আমি দিয়ে দিই, কারণ আমি তাকে চিনি, তো ভাষা কথায় সব চিনি, মানে আমিও কিন্তু কনফিউজ ছিলাম। পরবর্তীতে একটা দিয়ে দিলাম, আমার সাথে কথা হলো, বলছি তোমাকে পরে দিয়ে দেবো, আমি কিছু ওকে তোমার ইচ্ছা যখন দেবো, কেন আমি পাঠাবার জন্য। পরবর্তীতে এটা হওয়ার পরে এরকম দেখা হলো, সে দেন এর আগে যতবার আসতো আমার ওয়াইফকে নিয়ে, যত তার ছেলে নেই যেখানে যেত আমার ওয়াইফকে নিয়ে যেত, দোকানে যাবে, মার্কেটে যাবে, এনি জায়গায়। তারপর সে যখন ও তখন আসে তার ছেলে হিসেবে আমি, সে যেখানে যে এভরি জায়গায় আমি, মানে ওখানে ওর মেয়েও নেই, তার মেয়ের হিংসা লাগছে এই অনেককে, তাকে তো আমি চিনি। এইগুলো পরে শুনছি যে এগুলো না, ওর মা বলতেছে না তুই চিনো না, এই সে আমাকে নিয়ে ওখানে তার বাসায় অনেক বড়ভাবে মানে আমাকেই বড় করে রাখছে, যে না তুই চিনিস না, ও খুব ভালো ছেলে, এগুলো বলতো। আর আমিও তার কাছে অনেক ছিলাম যে আমি তার সাথে সব সত্য কথা বলবো। এরকম হওয়ার পর নেক্সট ওর বার্থডে আসলো, আমার ওয়াইফের বার্থডে, এরা দুই বোন টুইন, এর বার্থডে আসলো টুইন, আমাকে ইনভাইট করলো। এখন ওর আমার শাশুড়ি বলতেছে, তখন ফ্রেন্ড আর কি, ফ্রেন্ড হিসেবে আমি কথা বলতাম, ফ্রেন্ডই বলতাম যে তুমি বলো আমি কি কি নেবো, না ও আমি বললো না তুমি আমাকে ছোট করবা, ভালো কিছু নিয়ে যাও। আমি ওকে তুমি আসো, তোমার প্রিন্স বাজারের সামনে এক নম্বর গিয়ে একটা গিফট কিনলাম, যে তুমি পছন্দ করো আমি তোমার পছন্দের গিফটটা কিনবো। তখন ভালো একটা দামি গিফট কিনলাম, কেনার পরে ওটা নিয়ে গেলাম, একটা পাঞ্জাবি পরলাম কালো, এটা গেলাম। যাওয়ার পরে ওখানে সবার আগে আমার শাশুড়ি আর তার নাতি নিকি ওকে নিয়ে চলে গেল। ওখানে গিয়ে পর আমাকে পরিচয় করে দিতেছে, এরা তো আমাকে চিনে। আর আমিও খুব নার্ভাস ফিল করতেছি ওই কারণে, যে আমি এখানে কিভাবে আসব, আমাকে চিনবে। আমি কি করছি, যেখানে খাবার রেডি করে রাখানো ওইটাকে পরিদর্শন করতেছি অযথা, মানে আমাকে ব্যস্ত রাখতেছি যে জিনিসগুলো ভোলাবার জন্য। যে পরবর্তীতে ওকে আর আমার শালি ওই যে দেখা করলাম দুজন, ওনাকে তো চিনি, ওনার সাথে কি পরিচয় হবো, মানে আমাকে খুব ছোট করে ওনাকে চিনি, আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগছে। তখন আমার শাশুড়ি আবার চুপে এসে বললো, কিছু মনে করো না। আসলে খুব ভালো লাগলো যে সুন্দর একটা কথা বলছে। আমি তখন আমার ইচ্ছে হয়েছিল আমি চলে যাই, তারপর আমার কাছে আবার মনে হইলো যে না এখান থেকে আমি চলে যাব না। তখন কি করলাম, খাবারের পরিদর্শনটা আমি নিজে নিজে, যে এখানে এটা আমি করি, আমি হয়তো ব্যস্ত থাকবো আমার ভালো লাগবে, পরে কি করলাম খাবারটা খুব সুন্দরভাবে পরিদর্শন, এটা ভাবে না এটা এটা বানো, সবাই চলে গেল। তারপর অনুষ্ঠান শেষ, ওরা বার্থডে কাটতেছে, আমি ওই বিছানে হাতের তালি শেষ, আমার তো ভেতরে অন্য কাজ করতেছে। পরে লাস্ট আমি দেখতেছি তারা ও তাদের অনেক রিলেটিভ আছে, খাবার ওগুলো কোনো গুছানো না, সবাই খেয়ে চলে যাচ্ছে। তারপর আমি দেখলাম কি ওগুলো গুছালো ব্যাপারটা আমি করলাম, যে এটা একটা কাজ করি, কাজে থাকতে ভালো লাগবে, আমি সুন্দর করে ব্যাপারটা গুছালাম, আর শাশুড়ির কাছে ব্যাপারটা ভালো লাগছে, এটা করলাম। এটা করার পরে লাস্ট যখন তারা চলে যাবে, রাইট, তখন 12:30 বাজে, বাসায় চলে যাবে, সবাই বাসায় চলে যাবে, আমি কি করলাম, আমি যাবো না, আরও পরে যাবো, সবার পরে যাবো আমি। তখন ওই রিক্সায় ভ্যানে ওই খাবারগুলো আমি ওদের সাথে, ওদের কোনো রিলেটিভ ধরে নেই, আমি সুন্দর করে ধরে উঠাই দিয়ে, তারপর আমি কি করলাম, আমি আমি দাঁড়াই আছি যে তারা যাবে, বিদায় দিয়ে আমি চলে যাব। তখন আমার শাশুড়ি বললো যে তুমি চলো, এই তোরা সবাই রিক্সা ওঠ। আমার শাশুড়ি আমার সাথে উঠাই নিল যে এই রিক্সা তুমি চলো। ওরা বলতেছে কে ওকে যাবে না কি যেন বললো, আমার ওয়াইফ, আমার খেয়াল নেই। পরবর্তীতে আমি কি করলাম, বাসায় চলে যাই। আমার তো মনে মনে যাওয়ার ইচ্ছা যে আমি যাব, আমি কি করলাম, আমি ঠিক বাসায় চলে গেলাম, চলে যাই। এখন ঘুমাবো কোথায়, আমি সবাই ঘুমাইতেছে, লুডু খেলতেছে না কি খেলাধুলো অন্য রুমে করতেছিল, আমি ড্রয়িং রুমে সুপার উপরে শুয়ে ঘুমাই নেই। কিন্তু এই শীতের সময় নভেম্বরের 5 তারিখ, এই নভেম্বর আজকেই তো 3 তারিখ, আমার ও বার্থডে, গুরু ওর বার্থডে আজকে,
জানতে না তুমি।
আজকে 30 তারিখ না, আমি কালকে মনে করছি যে ওর জন্য একটা গিফট কিনবো, গিফট নিয়ে
তুমি জানতে না,
জানতাম মানে আমি ভুলে গেছি আজকে, মানে আমি 2 দিন আগে মনে করছি ওর জন্য
29th, রাইট, 12টা পার হয়ে গেছে, মানে আজকে 30th নভেম্বর বার্থডে।
হ্যাঁ বার্থডে।
ও তুমি কি জানো যে নভেম্বরে যারা জন্ম নেয় তারা খুব ট্যালেন্টেড, ভালো হয়?
না এটা আমার জানা ছিল না।
আমি 17th নভেম্বর, তোমার বহু 30th নভেম্বর। আচ্ছা ওকে ডাক দিয়ে আয়,
পরবর্তীতে এই শীতের সময় আমি কি করলাম, চাদর গাদি ঘুরতে, ওরা গিফট খুলতেছে, এই করতেছে, আমি তো সব শুনতেছি, ঠিক আছে, আমার আবার কি যেন
ভালোবাসা ইন্টারাকশনটা সেই মুহূর্তটা একটু নিয়ে যাও, তারপর আমি তোমার তাকে নিয়ে,
আচ্ছা তারপরে এরকম কথা বলার পরে এরকম হলো, গিফট দিলাম। তারপর হঠাৎ করে একদিন ওর মাকে আমি সবজেক্ট বললাম না, আমি ঘুরতে নিতাম, একদিন হঠাৎ করে আমার বলতে আসলাম, সে রাগ করলো, কি যেন ওর বললো আমি আমার কথা রাগ করলো, এখন এখন কি করবো আমি বলতেছি, চিন্তা করলে রাগ করছে, আমি কি প্রচুর সাগরতার ওদিকে ছিলাম, নিয়ে ও তার নাতি ছিল, আমরা আমরা দুই ফুসকা খেয়ে চলে আসছি, তখন বলতেছে আমার এই মেয়েটাকে একটা বিয়ে দিব, একটা ভালো পাত্র দরকার। এই কথাটা বলার পর আমার কেন যেন কি কি মাথায় ঢুকলো, ওই দুই নম্বর যে সুইমিং কমপ্লেক্স ওইখানে বলছে, তারপর সেকেন্ড ওইখানে বলছে, এটা ভালো ছেলে থাকলে বললো তো, ওকে ঠিক আছে ভালো ছেলে থাকলে আমি বলবো। আমি একা পরের দিন সাহস করে যে কথাটা আমি বলবো, আমি কি করছি প্রিন্স বাজার থেকে ভালো মিষ্টি নিয়ে খুব দামে এবার 450 টাকা কেজি 2 কেজি মিষ্টি নিয়ে গেলাম, নিয়ে যেয়ে নিজে প্রপোজাল করছি একা, আমার ফ্যামিলির কেউ ছিল না, আমার ফ্যামিলি কেউ ছিল না, আমি তখন তার বা তোমার কিছু বলার আছে, ও যখন ওই তোমার কিছু বলার আছে তখন আমার মাথায় ঢুকছে যে ও কেমনে বলছে আমি জানি না, যে তাই আমার বলার একটা সুযোগ আছে, চান্স আছে যে তোমার কিছু বলার আছে। আমি কি করলাম যে ও যখন বলছে তোমার কিছু বলার আছে, তখন আমি যে মিষ্টি সকালবেলা আমি খেলে ভোর হয় কখন কথা হয়, আমি কি করছি 2 কেজি প্রিন্স বাজার থেকে 10 নম্বর থেকে মিষ্টি নিয়ে আমি চলে গেলাম সোজা বাসায়, বাসায় গিয়ে
একাই মিনিট সময় দেবো একদম ধান করে ওর প্রসঙ্গে চলে,
আচ্ছা ওর ও কি করছে মিষ্টি নিয়ে গেল, ও কথা হলো এখন আমি সবাই রাখতেছি যে রাখছেন আমি একটু কথা বলবো, কথা এটা বলার পরে ও ওর বড় বোন ওর ছোট বোন আমার শাশুড়ি ওর আমার শ্বশুর আমেরিকাতে ওরা আসলো সোফার মধ্যে বসে, আমি আমার শাশুড়িকে ধরে বলতেছি আমি এটা কথা বলতে চাই, গুরু তখন হাসিও পাচ্ছিল আমার খুব নার্ভাস ফিল করতেছিলাম ভালো লাগতেছিল মানে সবকিছু মিলিয়ে, তখন আমি কি করলাম যে আমি আসলে ওকে বিয়ে করতে চাচ্ছি এজন্যই মিষ্টি টানা, আমি এটা বলে আমার শাশুড়িকে মিষ্টি খাওয়াইলাম, সবাইকে মিষ্টি খাওয়াই দিছি, এখন সবাই বলতেছে যে ঠিক আছে তাহলে কবে করতে চাও ডেটটা ফিক্সড করো, তখন আমি একটা কথা বলছি যে আপনি আমার সাথে আজ পর্যন্ত কথা বলছেন আমার বাড়ি চিনে,
মেয়ের ভাষ্য কি
মেয়ের ভাষ্য ছিল এটাই যে আমার মা যেটা বলবে যেখানেই নদীতে ফেলাইলে নদীতে যেখানে ফেলাবে ওখানেই আমি যাব,
ফাইনাল নদীতেই ফেলাইলো,
হ্যাঁ নদীতেই ফেলাইছে রাইট, পরবর্তীতে সে আমাকে আমি বললাম যে আপনি আমাকে মেয়ে দিবেন, আমার গ্রাম আমার বংশ আমার দেন এভরিথিং সবকিছু জানা উচিত, কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা আমার বাবার এলাকায় একটা নাম আছে সবকিছু, আমি চিন্তা করলাম আমি কেন এরকম বিয়ে করবো, তারপর তাকে আমি বরিশাল নিয়ে যাই লঞ্চে করে কেবিনে করে, কেবিন দেখে তো লঞ্চ উঠতে ভয় পায়, কেবিনের অনেক সুন্দর লঞ্চে যদি কেউ উঠে থাকে লঞ্চের মতো ঝাড়িয়া পৃথিবীতে আমার মনে হয় না কিছু আছে, তারপর সে ওরকম গেছে অনেক ভালো লাগছে নদীর মধ্যে গেলো, গ্রামের আমার বাড়িতে সবারই ঘুরে টুরে দেখাইলাম, পরে আসার মধ্যে লঞ্চের মধ্যে একটা কথা হয়েছিল ওরও খুব খারাপ লাগছে কথাটা, ওই ডাক্তার সাথে ওর মায়ের কথা হয় যে আমি বুঝলাম আমার বেবি যখন হবে আমি তাকে ইসলামিক মানে আমি জাকির নায়েকের খুব ভক্ত,
জাকির নায়েক
হ্যাঁ আমি খুব ভক্ত,
আমরা বরং প্রোগ্রামটাকে শর্ট করে নিয়ে আসি, ইনফ্যাক্ট
আমার ফ্যামিলিতে ওরকম কেউ ছিল না, আমি পুরো বিয়েটা একা করি, আমার মা ছিল না, আমার মাকে বলছি এখান থেকে ফ্যামিলিগত একটা প্রবলেম ছিল এই জন্য হয় নাই, হওয়ার পরে সে আমার শাশুড়ি বা তোমাকে যখন আমি কথা দিচ্ছি বিয়ে একাই করাবো দেন পুরো অ্যারেঞ্জটা সে করছে, আর আমার একটা ফ্রেন্ড আমি যার বাসায় থাকতাম ওই ফ্রেন্ডের বাসা আমার মা মানে এদেরকে নিয়েই আমি বিয়েটা করি, পুরো অ্যারেঞ্জটা ভালোভাবে যেরকম অনেক ধুমধাম করে বিয়ে হয় ওভাবেই আমাদের বিয়ে হয়েছে।
কেমন আছো অনেক?
আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি, আমি অনেক হ্যাপি,
হ্যাপি জি ওকে, সো আমরাও হ্যাপি, এবং যে মানুষটির কথা হচ্ছিল যার কথা প্রসঙ্গে হঠাৎ করে উঠে আসলো যার আজকে বার্থডে 30th November, আমরা সেই মানুষটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে চাই ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এদের সময় আজকের আয়োজনে। তো আমরা ওই মাইক্রোফোনটা হতে ইউজ করতে পারি অনেক। তুমি মাইক্রোফোনটা নাও, আমি বরং তোমার ভালোবাসা মানুষের নাম কি?
নাম মুনমুন।
ওকে মুনমুন, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজন ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এদের সময় আজকের আয়োজনে। ওকে মুনমুন, প্লিজ কেমন আছেন? আমরা মুনমুনকে সাথে নিয়ে আজকের অনুষ্ঠান বাকি সময়টা পার করতে চাই। এবং সেই সাথে আজকে বার্থডে মুনমুনের। মুনমুন, অনেক ভালো লাগার সাথে, অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি ক্যাপিটাল এফএম এর আজকের আয়োজনে। এই ছেলেটা জ্ঞান হওয়ার পর থেকে, জন্মের পর থেকে ভালোবাসার রূপগুলোকে হয়তো খুব কাছ থেকে দেখতে পাওয়ার সেই সুযোগ হয়নি, যে বর্ণনা ওর কাছ থেকে আমি শুনছিলাম। বাট স্রষ্টা আসলে পক্ষপাত দুষ্ট নন। তোমার মেয়ের নাম কি?
আমার মেয়ের নাম মাবরা মাহমুদ।
মাহমুদ,
মাবরা মাহমুদ,
আব্রা মাহমুদ,
মাবরা,
মাবরা,
মাবরা মাহমুদ,
মাবরা মাহমুদ, মাবরা মাহমুদ এবং মুনমুন। তো এই দুই সপ্তাহের মাধ্যমে তার জীবনের যত না পাওয়া থাকুক, যত কষ্টই থাকুক, সবগুলোই হয়তো পরিপূর্ণতা পাবে। মনমন, স্বাগত জানাচ্ছি আজকের স্টুডিওতে। আমরা অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ ভাইয়া, এবং থ্যাংক ইউ সবাইকে, তোমাকে ধন্যবাদ
দাদা।
আজকে তোমার বার্থডে, আমারও দুই দিন আগে আমি মনে করছি যে তোমার বার্থডে, আমি ব্যাপারটা পুরো আজকে ভুলে গেছি। হ্যাপি বার্থডে টু ইউ।
মুনমুন, আমাদের সকলের পক্ষ থেকে অনেক স্বাগত। আরেক দফায় অনেক জোরে করে গানটা বাজে। এবং ও অনেক ভালো থাকা ডিজার্ভ করে। আমাদের অনেকের জীবনে অনেকের সময় হয়তো এই পরিস্থিতি আসেনি। কথাগুলো শুনছিলাম আর চোখের বারবার চোখের কোনায় পানি ভেসে উঠতেছিল। খুব কম মানুষের জীবনে এরকম কষ্ট আসেনি। তুমি, মাবরা মাহমুদ, এদের কল্যাণে হয়তো সেই কষ্টের মুহূর্ত আর কখনোই তার জীবনে আসবে না। হ্যাপি বার্থডে টু ইউ মুনমুন। মাবরা মা, অনেক তোর মেয়ে তো একদম অ্যাঞ্জেলের মতো,
যেখানে নিয়ে যাই সবাই দেখে চলে নেয়।
আল্লাহ তোর মেয়েরে বাঁচায় রাখ, খুব বসে আছে। তুই অনেক ভালো থাকা ডিজার্ভ করিস বাপ। বহু মানুষ তার পুরো জন্মে এত বেশি কষ্ট পায় না, যা তুই অল্প সময় পেয়েছিস বাপ। যে ওই সময়টাতে তোর মায়ের ওমের মধ্যে, তোর মায়ের আঁচলের মধ্যে তোর থাকার কথা। তোর অবুঝ মন, তোর নাবালক মন হয়তো তোর মাকে খুঁজত সে সময়, মায়ের আঁচলটা পাওয়ার জন্য, তোর মায়ের আঁচলের গন্ধ পাওয়ার জন্য। সে সময় যে পরিমাণ ডিপ্রাইভ তুই হয়েছিস তোর মাকে না পাওয়ার জন্য, তোর মায়ের কষ্ট অসম্পূর্ণতার কারণে, দেখ স্রষ্টা কিভাবে দিয়েছে তোকে। তোর ভালোবাসার মানুষ যেমন মহব্বত নিয়ে তোর দিকে তাকিয়ে থাকে, আর কি ব্লেসিং সন্তান স্রষ্টাদেরকে বাঁচিয়ে রাখে। অ্যাঞ্জেলের চেহারা মানে এমনি হওয়া উচিত, দেখছিস নি?
ওকে আমি অনেক ভালোবাসি, আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, আমার
পরপারে যে থাকে
ভালো লাগে না।
স্রষ্টা যিনি, তিনি আসলেই পক্ষপাত দুষ্ট না। দেখ শুধু আসলে কি দিয়েছে তোকে। মাঝে হয়তো 10-15 বছর পার হয়েছে, পৃথিবীতে কিছু দৃশ্য বাংলাদেশি বা বাঙালিরা কোনোভাবে দেখতে পছন্দ করে না। ইউরোপের কথা হলে ভিন্ন, মা মানে কমপ্লিট পিকচার হতে হবে। মা কেন বিয়ে করতে যাবে? যত সমস্যা কষ্টই আসুক না কেন, মা তার সন্তানের জন্য নিরঙ্কুশ থাকবে, সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবন পার করে দেবে। এইভাবে দেখতে, বুঝতে বা শুনতে পছন্দ করি আমরা। কিন্তু নিরপেক্ষভাবে চিন্তা করলে অফকোর্স শি হ্যাজ রাইট, তিনি চাইলে নিজের জীবন তৈরি করতে পারেন।
আমি আমার নানার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, মানে আমরা যে সবাই মিলে ভাত খাবো এরকম একটা অপশন ছিল না,
তো তার সার্ভাইভের জন্য হলেও সেটা প্রয়োজন ছিল। মানুষ এইভাবে চিন্তা করে, এটাই চিন্তা করা উচিত, বাট আমাদের মন মানতে চায় না, যে কারণে তুই ডিপ্রাইভ হয়েছিস। বিনিময়ে স্রষ্টা কি দিয়েছে তোকে, দেখ তো যাতে সুখে এখন কেউ থাকার কথা না। আহ, তোর মেয়ের দিকে তাকায় তো মন ভরে যায়। শোন, মেয়ে না হলে কিন্তু বাপ হওয়ার শান্তি পরিপূর্ণতা পাওয়া যায় না।
মেয়ে হয়েছে, আমি অনেক হ্যাপি।
হ্যাঁ, আমিও চাই, আমার তো একটা ছেলে আছে, ইজ সো গুড, আই মান এতেশম, আমি মেয়ের জন্য মুখে আছি। আমার মেয়ে দরকার, মেয়ে হচ্ছে ইটস লাইক দ্য রিয়েল এঞ্জেল। আম্মা জান, আম্মা চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথী নিতেষ্টারে বুকে বেঁধে, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রেম তোমার চোখে রাখি, চোখ কানে কানে বলি যান যান, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মিলে। আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগা সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। আপনাকে আরেক দফায় অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালো লাগে, অসম্ভব ভালোবাসা। এই ছেলেটির সাথে ভালোবাসার চমৎকার একটা সম্পর্ক রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জন্মদিনের আরেক দফায় শুভেচ্ছা। অনেক ভালো থাকুন আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। কিছু বলার আছে ওকে, নেই কিছু কি বলার আছে আপনার কাছ থেকে? শুন,
আমার এটাই বলার আছে যে সবাই মিলে দোয়া করবেন আমার জন্য,
আমি
যেন আমার বাচ্চা হাজবেন্ড নিয়ে যেন সুখে থাকতে পারি, বাস এটাই চাই, আর কিছুই চাই না।
ছেলেটা কিন্তু এমনি আর্লি এজ থেকে অনেক বেশি কাঙ্গাল, অনেক বেশি ভালোবাসার জন্য বুভুক্ষ হয়ে থাকে। সো এইরকম একজন মানুষ যার কাছে ভালোবাসার মূল্য পৃথিবীতে সবচাইতে বেশি, আপনি নিজেও হয়তো কাছ থেকে দেখে সেই জিনিসটি খুব কাছ থেকে অনুভব করতে পেরেছেন, আপনার আপনার কি মনে হয় যে আপনার জায়গা থেকে, যদি বলি যে রেসপন্সিবিলিটি জায়গা থেকে, আপনার নিজের মধ্যে কি কারণে কি ধরনের ফিল তৈরি হয় ওর আর্লি এজকে ঘিরে, ছোটবেলা থেকে ওর যে জীবন যেভাবে বড় হয়েছে, নিঃসন্দেহে আপনাকে এই ধরনের পরিস্থিতি আপনাকে এক্সপিরিয়েন্স করতে হয়নি, হয়েছে কি, বাট ওকে হয়েছে, সেগুলো কি আপনাকে পোড়ায়, কষ্ট দেয়, বা এই ধরনের ফিল কি তৈরি হয় যে না আমার জানটারে আর কোনোদিন কখনো কোনো কষ্ট পেতে দিব না?
এটাই মনে হয় যে এত কষ্ট করে আসছে, এখন কেন আর কষ্ট করবে, এখন আল্লাহর রহমতে ওর একটা ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে নিয়ে সুখে থাকুক, এটাই সবে চাবে, ও চাবে, আমিও চাবো।
দাদা অনেক তুই কি মা এই সেই সব লোকের কারণে ভালোবাসছো নাকি সুন্দরের কারণে ভালোবাসছো? তোর বউ কিন্তু অনেক সুন্দর, এটাও একটু জানা দরকার।
গুরু, আমি আমার ওয়াইফ বেবি এবং,
ওহো বলছিলি তো, আমি তো ভুলে গেছি, সব যখন শপিং করছিল তখনই তো দেখে তুই ক্র্যাশ খাইছিলি, তখন অনেক দূর দিয়ে খেলেছিস, রাইট, মা এসে এটি ম্যানেজ করছিস, বাট প্রয়োজন দানদার তো তখনই ছিল যে কিভাবে এই মেয়েকে কনভিন্স করা যায়। পরবর্তীতে আবার কি একটা নতুন ড্রেস আপ করে আসছিল তার বোনকে সাথে নিয়ে, তখন আরেক দফায় মারা গেছিস,
ওখানে আমার অনেক ভালো লাগছে।
আচ্ছা আচ্ছা, তো তখন অনেক দূর দিয়ে প্ল্যান করা, মাকে সেই কনভিন্স করা,
এটা আসলে একটু প্ল্যান ছিল, জানার পর থেকে প্ল্যান ছিল, এর আগে ছিল না,
যাতে করে কোনোভাবে আমার হাত ছাড়া না হয়ে যায়।
হ্যাঁ, তারপর তার মাকে মার সাথে সুন্দর ব্যবহার যেটাকে বলে আর কি ছেলের মতো, আমিও কখনো তার সাথে মিথ্যা বলিনি, সবচেয়ে বড় কথা এটা, আমি পৃথিবীর সবার সাথে মিথ্যা বলি,
বাই দ্য ওয়ে মুনমুন ও কিন্তু খুব সুন্দর করে কথা বলে, এটা তো জানো। হ্যাঁ
হ্যাঁ,
মেয়েরা উঠতে বসতে ক্রাশ খায় ওর কথাবার্তাতে, ওকে কিন্তু নজরে রাখা উচিত।
না বিশ্বাস আছে এখন যে ওর এখন বিয়ে হয়েছে, বউ আছে, বাচ্চা আছে।
তোর মেয়ে অসম্ভব
সুন্দর গুরু। আমি বিয়ের পর মানে
আর ওই টেস্ট করেছি
না 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 এইরকম থিংস বা আমার বেবি হওয়ার পর আমি এরকম থিং এখন পর্যন্ত করিনি আর কোনোদিন করব না। আর এটা যদি কেউ আমার মতো হয়ে কেউ যদি করে সেটাও ঠিক না।
ইস তোর মেয়ে, আহা
আমার মেয়েকে দেখলে আমি সব
তোর ডাকলাম ফিরে তোর মেয়ে
আমার মাবরা
মাবরা এই একটু গানটান বাজা না ইস ওর অ্যাট্রাকশন পাওয়ার জন্য পাগল হয়ে আছে।
আসলে মাঝখানে অনেক আমাদের ফ্যামিলি নিয়ে একটু প্রবলেম হয়েছে আর যেন এরকম না হয়, কেন মানুষের লাইফ এরকম।
কেন বাপ,
হয়তো আমার কিছু ভুল ছিল, সবারই ভুল ছিল, আমার একা
কি মন মন কি ছিল
আর দেন সেটা যখন
মন
না আসলে ওটা
আমি করেছিল ভুল কি করেছিল আমার চোখে কেন নেই
আমি জানি না সেটা হয়তো
আমার জীবনটা তো তুই কাছ থেকে দেখেছিস তো কেন ভুল হবে বল।
আমি কাছ থেকে দেখেই
আমি এতটুকু বুঝতে পারি তুই না বলাতেও মন মনে তারা ভুল হয়নি, তুই ভুল করছিস ও মানতে পারেনি পরে স্যাক্রিফাইস করছে এরকম কিছু রাইট।
হ্যাঁ ও আসলে ফ্যামিলি
বিষয়টা কি এমনই?
হ্যাঁ এমনই। আর আসলে আমার আমি আমি
তোর সাথে কে বেশি বুঝবে যে পরিবারের মূল্য কতখানি ইম্পর্টেন্ট
সেটাই ভাইয়া।
তোর সাথে কারো বোঝার কথা বেশি
বলো
মা মা
বলো বাবা ভালোবাসি বলো বলে বাবা ভালোবাসি
মা মা বাবা ভালোবাসি
বাবা ভালোবাসি বলো
আম্মা বাবা ভালোবাসি বাবা ভালোবাসি
মা ভালোবাসি বলো
মা ভালোবাসি
কিছুই বলতেছ না এখন নতুন জায়গায়
নতুন জায়গায় জন্য
অনেক তো তো ভুল হওয়া উচিত না
গুরু আর এরকম হবে না আমার চিন্তাধারা এখন এরকমই করে ফেলছি মানে এটা আসলে
টাফ অনেক দিস ইজ রিয়েলি টাফ কেমনে কেমনে আমরা তো ধর এই টাইপের ধর মানুষ কি কয় এটা রে এটা হচ্ছে ধর একটু ডগি টাইপ মাইন্ড করিস না পুরুষ জাতিটা এরকম শুধু চুক 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 করে বেড়ায় কিন্তু বিশ্বাস কর ডগি টাইপ মানুষ যারা তাদের আবর্জনাতে চোখ যাবে এর চাইতে পবিত্রতম দৃশ্য দেখলে আর কোনো দিকে খেয়াল করা তো উচিত না রাইট পৃথিবীতে এর চাইতে সুন্দরতম দৃশ্য আর কি হতে পারে তুই ভুল করতেছিস বলছিস তো প্রতি মুহূর্তে আমিও ভুল করি প্রতিদিন পড়ি আর নতুন করে উঠি ভুল করা যাবে না
হ্যাঁ আর ভুল এরকম আমার দ্বারা হবে না
মন মনে কোনো রিগ্রেট নাই তো
না ভাইয়া আমার
কোনো কষ্ট নাই তো
ছিল হয়তো এক সময়
এখন তো নাই
এখন নাই
সমাজে ফেল জন্মদিন এটাই সবচেয়ে বড় গিফট হবে
মুনমুন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আগে যে ভুলগুলো করেছি আসলে এই জন্য ডাইরেক্ট আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি
তুমি এক্সপ্লেনেশন দিছ না স্ট্রেট ক্ষমা চা
আমি তোমার কাছে ডাইরেক্ট ক্ষমা চাচ্ছি আমি তোমার কাছে মাপ চাচ্ছি যে ভুলটা করেছি আর তুমিও যদি কোনো ভুল করে থাকো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি
আর মুনমুন জন্মদিনের ব্যাপার কে
ভালোবাসা চাই বিশ্বাস চাই আর সুন্দর একটা সবকিছু চাই
আর তুমি তুমি তো তাই চাও তুমি কি বলতে চাও
আমিও চাই আমিও চাই ওকে অনেক ভালোবাসতে সুখ শান্তিতে কাটাতে ওকে নিয়ে বাচ্চাকে নিয়ে চাই না যে আর আমাদের মধ্যে যা হয়ে গেছে সেগুলো আবার করে হতে
কত সুন্দর তোরা কেন তোদের মধ্যে ফাঁক তৈরি হবে বল তুই তুই অনেক তো বড় মূল্য দিসস্তিত লাইফে তুই কি কল্পনাতে ভাবতে পারিস যে রাত আর যে দিন তুই পার করেছিস সেটা মাবরার জীবনে আসুক তুই কি কখনো কল্পনা করতে পারিস?
গুরু এইটাই আমি চিন্তা করছি যে আমি যে ভুলগুলো করছি এই ভুলটা যেন কখনো না হয় আমি যে জিনিসটা মিসিং করছি মানে
ওই এক্সপ্রেস তোর মেয়ের জীবনে আসুক তুই চাস
না কোনোদিনও না এটা কখনোই আমি চাবো না
ভাবা যায়
না
তোর মেয়ের চেহারার দিকে তাকিয়ে গোটা পৃথিবী শান্ত হয়ে যায়।
আমি সত্যি গুরু আমার বাচ্চাকে দেখে
আমার নজর, আচ্ছা বাবার নজর তো লাগে না রাইট?
না গুরু আমি ওকে দোয়া পড়ি সব সময়, ফুল
হ্যাঁ ফুল দিয়ে দিস
না, আল্লাহ বলছে যে দোয়াটা আর অন্য কিছু না, আমি দোয়া পড়ি সব সময় ওকে।
তো তোর কেন ভুল হবে বল? ফিতরত ওই যে বললাম যে পুরুষের ফিতরত ডগি টাইপ, আমারও এরকম ভুল হয়ে যায়, বা প্রতি মুহূর্তে নিজেকে শুধরেও নেই, ভুল করা যাবে না বাবা। এত এক্সপিরিয়েন্স করে এসেছিস, কত দীর্ঘ নিঃশ্বাস তোর প্রতিদিনের জীবনে বল, কত মুহূর্ত, কত মুহূর্ত তুই পার করেছিস, 5 বছর বয়স থেকে যখন থেকে জ্ঞান আস্তে আস্তে তৈরি হয়েছে, তারপর থেকে কত রকমের কষ্ট, কত রকমের দীর্ঘ নিঃশ্বাসের ভিতর দিয়ে দিয়েছিস।
আর গুরু এখন আমি বলে যে আমার মাও কিন্তু লাস্ট এই রোজার ঈদের পরে 23 তারিখে মারা গেছে, আমার মাও নেই এখন, আসলে বলতে আমি একা হয়ে গেছি, আমার বোন আছে।
তোর সাথে কি বোঝা উচিত এই বলটা, প্লিজ ইটস টাফ বাট এটা হওয়া উচিত। পৃথিবীতে এর চাইতে বড় সৌন্দর্য দৃশ্য কি আর কিছু আছে, এর চাইতে পবিত্র দৃশ্য কি আর কিছু হতে পারে? তুই জানিস যে একটা রাত কত বেশি বিশাল ছিল তোর মায়ের অনুপস্থিতিতে, খবরদার তোর ঔরসে জন্ম নেওয়া কোনো সন্তান যেন সেই জিনিস এক্সপিরিয়েন্স কখনোই না করে, কি অনেক?
জি গুরু আমি আল্লাহর কাছে চাইছি আমার জন্য একটা সুন্দর মেয়ে হয়, আল্লাহ ওরকমই দান করুন।
এর চেয়ে তো সুন্দর আর কি নিবি
না? আমি এটাই চাইছি আল্লাহর কাছে।
তোর আরো সামনে তোর উপস্থিত,
আমার আল্লাহ
স্রষ্টার আরো তোর সামনে উপস্থিত।
আমি আল্লাহর প্রতি অনেক বিশ্বাস, আমার অগাধ বিশ্বাস, আমি কোনো কিছু করলে বা আমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি, এটা আমার মানে ছোট থেকেই অভ্যাস। আমি কোনো কিছু
মন মন অ্যাকনলেজ করলি যার হবে না,
ঠিক আছে আর
ডান ফিনিশ,
ওকে ডান, আর কখনোই হবে না আমার দ্বারা।
মন 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 থেকে ক্ষমা করনি তখন আমি জানি, আমি জানি আর জন্মদিন ও ভেতর থেকে কিন্তু বলে, একজন দুজন লক্ষ কোটি মানুষ আমার এই প্রোগ্রাম শোনে, আজকে মন থেকে ক্ষমা করে দাও। তুমি যতদিন মন থেকে ক্ষমা করনি কোনো না একটা কর্নারে কোনো একটা প্রকাশ্যে ওর বিরুদ্ধে যে ওর বিরুদ্ধে যে অভিমান ছিল সেটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না, আজ ভেতর থেকে ক্লিয়ার করো। এ বার্থডে তোমার গিফট যাজ মন থেকে ক্লিয়ার করে দিলাম, নতুন করে তোমাকে ভালোবাসা পাওয়া শুরু হলো, এতটুকু আশা করতেই পারি মন কি পারবে, না পারলে বলে দাও যে না সম্ভব না। এতদিন কি মন থেকে ক্লিয়ার করতে পেরেছিলে? মনে হয় না, কোনো একটা কর্নারে থেকেই যায়, বাংলাদেশে মেয়েরা সব পারে, শুধু ওই জায়গাটাতে কোনো রকমে কম্প্রোমাইজ করতে পারে না। আজকে পারবে? না পারলে বলো যে আজকেও পারবো না। পারবে? তোমার বার্থডেতে ওর জন্য অনেক বড় গিফট হবে এটা, পারবে কি? দ্য লাস্ট চান্স, লাস্ট ইজ কল, পারবে? শিওর, তুমি দেখো আগে নিজে ভাবো পারবে কি,
যেহেতু আমাকে বলছে
তুমি পারবে কিনা সেটা বলো।
অবশ্যই
শিওর, ভিতরে ছিল না একটু,
ছিল,
আজকে ক্লিয়ার,
আজকে ক্লিয়ার,
ওকে, ইট উড বি দ্য বেস্ট গিফট এভার ইন হিজ লাইফ, বার্থডে গিফট তোর জন্য অনেক, ভিতর থেকে বলতেছে যে আর হবে না, একদম অন্তর অন্তঃস্থল থেকে সব ক্লিয়ার করে দিয়ে বলছে, পারবে কি? না হলে বললো যে আমি পারবো না, পারবে? ওকে সে বলো,
আমিও বলো, তুমি বলবা কিছু
না, তুমি বলো, তুমি বলো, ও তো বলেছে,
গুরু তোমাকে সময় দিছে,
ও তো স্ট্যান্ডার্ড করেছে, সব কিছু মিলিয়ে স্ট্যান্ডার্ড করেছে, যার লুকোচুরি কিছু নাই, শেষ সুযোগ, তুমি ওর ভিতরে কিছুই রেখো না, সব একদম প্রাণ খুলে বলো যে ওকে ডান ফিনিশ, আজকের পর থেকে ভিতরে কিচ্ছু রাখছি না, বা তুই ঘটনার পুনরাবৃত্তি যেন না দেখি, বলে ফেলো যদি তুমি মানসিকভাবে রেডি হতে পারো, আজ তুমি বলো যেন আমার পক্ষে সম্ভব না।
জি ভাইয়া, ঘটে তো গেছে অনেক কিছুই, অনেক কিছু হয়ে গেছে লাইফে এই অল্প সময়ে,
বা তুমি পারবে কিনা, না পারলে সেটা বলতে পারো যেন আমার সম্ভব না। স্বীকার করলে এটাই ভালো লাগলো যেটা আসলেই থাকে, এখন কি মন থেকে ক্লিয়ারলি বলতে পারবে? না পারলে তাও বলতে পারো যে না পারবো না, পারবে?
অবশ্যই,
তোমার বার্থডে তে অনেক বড় একটা গিফট হবে, বলো।
ঠিক আছে। আর যেন না হয়, আর আমাকে দিয়েও কখনোই হবে না, আর আশা করি তোমাকে দিয়েও হবে না। চাইব যে ভালো মতো সব কিছু যেন যায়, চাই ভালোবাসা, সবাইকে নিয়ে থাকা, বিশ্বাস, এই
বল। মন থেকে না আসলে বলিস না।
ওকে, আমার দ্বারা আর কখনো এরকম হবে না, আর আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আবার বলতে চাই আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা আমি যত লিসেনার যারা শুনতেছে আমি সবাইকেই বলতেছি, আমি ওকে অনেক ভালোবাসি, আপনারা সবাই সাক্ষী হয়ে রইলেন, আর আমার দ্বারা আর কখনোই ভুল হবে না, এটা আমি মন থেকে অন্তরস্থল থেকে বলতেছি।
থ্যাংক ইউ, দুজনকে অনেক ধন্যবাদ। তোর মেয়ে
ছিঁড়ে যাবে, মাটা নষ্ট হয়ে যাবে,
আমাদের অনেক ভুল হয়ে যায়। অনুষ্ঠান শেষ করি নাকি? অনুষ্ঠান শেষ কি টাইম পার করে ফেলেছি?
হ্যাঁ, আমাদের টাইম বেশ কিছুটা পার হয়ে গেছে।
ওকে, আমাকে একটু দিস, তোর মেয়ে তো আমার কাছে আসবে না, আসবে কি মা? আর 30 সেকেন্ড, আসো আসো, চকলেট বাপের চোখ নজর, চাচার নজর, এগুলো তো লাগে না, রাইট? আহা, কারো কোনো ভুল না হয়েছে, সবাই অনেক ভালো থাকে। বল।
আমি আমার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তার সাথে আসলে একটু ভুল করেছি, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি যদি আমার কথা শুনে থাকেন, আর সবাই, আমি জানি নিকি শুনতেছে না, পাশের বুঝলে তো শুনতেছে। আচ্ছা, আমি আমার শাশুড়ি আমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আপনার সাথে যে অন্যায় করেছি আমি আপনার কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি। আর একটা কথা, আমি কখনোই আপনার সাথে মিথ্যা বলিনি, আপনি কখনোই ভাববেন না আমি আপনার সাথে মিথ্যা বলছি, আজও বলিনি, এটাই সত্য।
দ্যাটস গুড, তোরা ভালো থাক, স্পেশালি তোর মেয়ের জন্য ভালো থাক, যেন স্রষ্টার অসম্ভব চমৎকার দেন এটি, মানে সে যদি ভালো না থাকে তাহলে সবকিছু অন্যরকম ওলট পালট হতে বাধ্য। সবাই ভালো থাকুক, অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, সবার জন্য অনেক অনেক দোয়া। অন মোর টাইম, হ্যাপি বার্থডে মুনমুন, ইটস এ রিয়েলি লাভলি বার্থডে, হোয়াট এ ওয়ান্ডারফুল সেলিব্রেশন ইন ক্যাপিটাল এফএম 94.8, ভালোবাসা উইথ গুরু এহতেশাম উইথ অনেক অ্যানি অ্যাজ ওয়েল, কারণ যেখানে যেখানে এইরকম দারুণ একটা উপলক্ষ তৈরি হয়, যেখানে এরকম পবিত্র একটা প্রমিস আমরা করতে পারি সন্তানের জন্য, সংসারের জন্য, যাতে করে কোন রকমের খারাপ কিছু পুনরাবৃত্তি না হয়, এর চেয়ে বার্থডে গিফট আর কি হতে পারে? অনেক, দ্যাট ইজ দ্য বেস্ট বার্থডে গিফট এভার, রাইট? তো আমরাও অনেক অনেক কৃতজ্ঞ থাকলাম আজকের এই মুহূর্তের জন্য। ক্যাপিটাল এফএম 94.8, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সামনের সপ্তাহে আবার দেখা হবে সে প্রত্যাশায়। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা।
অলরাইট, আজকের মতো তো যাওয়ার সময় হয়ে গেছে, আজকে চলে যেতেই হচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় আবারও হাজির হয়ে যাব ক্যাপিটাল এফএম 94.8 এ ভালোবাসা উইথ গুরু এহতেশাম নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনার আশেপাশে এবং কাছের মানুষদেরকে একটু বেশি ভালো রাখবেন, তার কারণ হচ্ছে একটাই, দিন শেষে কিন্তু তোমাকেই চাই, আসলেই তোমাকে চাই। ছাড়া
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.